ঘটনাটা যার, তিনি একজন ড্রাইভার। একটা সময় তিনি মাইক্রোবাস চালাতেন, এখন তিনি ব্যক্তিগত ভাড়ায় গাড়ি চালান। আবার একটা সময় নিজের জীবনে তিনি অ্যাম্বুলেন্সও চালিয়েছেন। তার বেশিরভাগ সময় কাটত ঢাকা মেডিকেল কলেজের সামনে, কারণ সেইখানে তো অ্যাম্বুলেন্সগুলো পাওয়া যায়, লাশবাহী গাড়িগুলো। তিনি যখন লাশবাহী গাড়ির ড্রাইভিংয়ে সামনের দিকে আসেন আর কি, মানে ড্রাইভিং করার জন্য, প্রথমে তিনি ছিলেন সহকারী আর কি, ওই একজন লোক থাকে ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট, সেখান থেকে তিনি ড্রাইভার হয়ে যান। যখন তিনি ড্রাইভারের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তার যিনি ড্রাইভার ছিলেন সেই সময়, তার নাম সম্ভবত ছিল মুকুল। তো তিনি আবার বয়স্ক ব্যক্তি, তার দাড়ি ছিল অনেক বড় দাড়ি, সাদা দাড়ি সাদা চুল, ছিমছাম গড়নের সেই লোক। তো যার ঘটনা আমি বলছি তার নাম রুবেল। তো রুবেলের যে উস্তাদ ছিলেন, মানে গাড়ির ড্রাইভার মুকুল বা মৃদুল যেটাই হোক তার নাম, তিনি তাকে শিখিয়েছিলেন যে দেখ এই ধরনের গাড়িগুলো চালাতে গেলে কিছু কিছু ব্যাপারে আগে থেকে একটু সাবধান থাকা জরুরি। তার কাছ থেকে কিন্তু তিনি কিছু দোয়াদুরু শিখে নিয়েছিলেন এবং সেই সাথে আলামত। এমন নয় যে তার সাথে ঘটনা ঘটেনি, তিনি যখন তার জীবনের দ্বিতীয়বারে অ্যাম্বুলেন্স যাত্রায় গিয়েছিলেন, মানে তার এই ড্রাইভার ওস্তাদের সাথে মুকুল বা মৃদুল, যে কোনো একটা নামে, দুটার যে কোনো একটা নাম ধরে নিলাম, তার ওস্তাদের নাম ছিল মুকুল। তো তার ওস্তাদ মুকুলের সাথে সে যখন দ্বিতীয় ট্রিপে যায়, তখনই তার সাথে ভৌতিক ঘটনা ঘটে এবং সেই সময় সেই ভৌতিকতার, মানে ভৌতিক অভিজ্ঞতার যে শিহরণটা, সেটা সে তার জীবনে যখন প্রথমবার পায়, তখন এই শিহরণের মানেটা সে বুঝতে পারে। এই শিহরণটা শুধুমাত্র ভয়ের শিহরণ না, মানে অন্তরের জল্পনা কল্পনা মিশানো একটা শিহরণ, যে অন্তর ভাবছে হয়তো এরকম, ভেতরে ঘটনা ঘটছে হয়তো এরকম, এই দুটো সংমিশ্রণেই হয়তো সেই শিহরণটা আসে। যদি অন্তর ভয় না পায় তাহলে তো শিহরণ আসার কথা না, এটা তার তখন মনে হতে লাগল। তো এখন যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা তখন যখন তিনি নিজে এখন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, তার নিজেরই এখন আবার একজন অ্যাসিস্ট্যান্ট আছে। তার সে উস্তাদ অসুস্থ ছিল এবং পরবর্তীতে তিনি মারাও গিয়েছিলেন। তো তার উস্তাদ মুকুলের কাছ থেকে সে যখন এই ড্রাইভারির সাথে ভালো মতো মানে শিক্ষা দীক্ষা হয়ে গেল, ঠিক তেমনি তার কিন্তু দোয়া দূরে দূরে এক রকমের একটা কোর্স হয়ে গিয়েছিল, সেই সাথে অভিজ্ঞতার কোর্স। কারণ যখন আপনি লাশ টানবেন, এই গাড়িগুলোর সাথে মাঝামাঝি কিছু না কিছু সমস্যা দেখা দেয়। তো তিনি এই সমস্যাগুলো হ্যান্ডেল করতেন তার মতো করে। যে অভিজ্ঞতার কথাটা আমি আপনাকে বলবো, এই অভিজ্ঞতার জন্যই তিনি আমার কাছে এসেছিলেন। তিনি আমার কাছে এই জন্য এসেছিলেন যে তিনি ঘুমাতে পারছেন না। অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে বলি। একটা দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনায় যে লাশটাকে সংগ্রহ করা হয়, আমি আবারও বলি লাশটাকে সংগ্রহ করা হয়, লাশের চেহারা ছিল না। সেই দুর্ঘটনায় লাশটার মাথা থেতলে গিয়েছিল, মগজ বেরিয়ে গিয়েছিল, শরীরে এমন হালত হয়েছে যে আপনি হয়তো হাতের কোনো অংশটুকু পাচ্ছেন তো বুকের ছাতের অংশটুকু পাচ্ছেন, মানে এইরকম এইরকম ডেডলি অ্যাক্সিডেন্ট খুব কম হয়, এতো হয় হলে খুব খুব বিপজ্জনক অবস্থায় হয় এবং এর আফটারমেথ অনেক অনেক কঠিন। এই দৃশ্যগুলো ঘুমাতে দেয় না কাউকে। মানব দেহের এই হাল, এমন হাল দেখলে মানুষ ঘুমাতে পারে না। তো যেই লাশটা সংগ্রহ করা হয়েছিল, সেই লাশটার ম্যাক্সিমাম অংশই পিছিয়ে গিয়েছিল রাস্তার সাথে। যদি সোজা বাংলায় বলি ড্রাইভারের কথায়, যে আমি কষাইয়ের দোকান থেকে গোস্ত কিনছি হাড্ডি সহ, আমার বস্তায় ভরে দিছে শুধুমাত্র লাশটা, লাশের না আছে হাত না আছে পাও, আঙ্গুল কাটা বোঝা যায়, ওনার কথা ছিল এরকম। তো ওনার সাথে ঘটনাটা সেদিন এমন ভাবে ঘটে যেটা উনি বুঝতে পারেন নাই। প্রথমত লাশ উদ্ধার করে ওনার গাড়ির মাধ্যমে সেই লাশ নেওয়া হয় মর্গে। তো এই জন্যই তিনি বলেছিলেন যে আমাকে ভরে দিছে সব বস্তার ভিতরে। তো তার ওই পেছনের দিকে লাশ, ওই বস্তার ভিতরে লাশের শরীরের অংশটুকু ঢুকিয়ে দেওয়ার পরে সে বস্তা প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, এখন যখন মর্গে যায়, মর্গের লোক তো আসে লাশ নেওয়ার জন্য, কি ঘটনা, কি লাশ, কি কি হয়েছে। গাড়ি থেকে নেমে সে বলে লাশ পাঠায় নাই, গোস্ত পাঠাইছে লাশের। কথাটা ছিল এরকম, তার শুনতে অমানবিক লাগে, কিন্তু এটা হচ্ছে তাদের টার্ন, তাদের কথা বলার টার্ন। কিসের সুরত হাল হবে, কি হবে? ধরে নিলাম আইডি কার্ড আছে লাশে, কিন্তু কি হবে? মানে পরনে কাপড়টুকুই বেশ তাও ছেঁড়া ফাটা যা আছে, মানে একটা মানুষের শরীরের এইরকম হাল হলে অপর একজন মানুষ কিভাবে সহ্য করে তা বলুন তো। তার সেদিন আবার ছোট একটা ট্রিপ ছিল, ছোট ট্রিপটা দিয়েই তিনি যখন এলেন, আসার পরে প্রায় ভোর রাতের মধ্যে তিনি জানতে পারলেন লাশটা কার বা কি আসার বিষয়ে। কারণ লাশটাকে আইডেন্টিফাই করা গিয়েছে শুধুমাত্র কাপড়গুলো থেকে, আর হাতের মানে আঙ্গুলের ভেতরে এক দুইটা ওই যে কি অষ্টধাতু বা সামথিং এরকম ধরনের রিং ছিল। এভাবে সে লাশটাকে আইডেন্টিফাই করা হয়েছিল, এবং যে লাশ আইডেন্টিফাই করতে আসছে সে নিজে তো বমি করলই, সে বমি করতে করতে তার অবস্থা কাহিল হয়ে গিয়েছে, তার সাথে আরেকজন ছিল সে অজ্ঞান হয়ে গেছে। তারা লাশের মানে ওই অংশ এমন না যে লাশ পুরোপুরি দেখায় না, তারা কখনই ভাবে লাশ দেখায় না, তারা কাপড়ের টুকরোগুলো দেখিয়েছিল, কিন্তু সে কাপড়ের টুকরোগুলোর ভেতরে পেশি, রক্ত, চর্বি সবকিছু লেগেছিল। ঠিক তেমনি মনে করুন যখন হাতটা, হাতের তালুর নিচের অংশ মানে তালুর কিছু অংশ সহ আঙ্গুলগুলো ছিল, তো এইটা আপনি কিভাবে দেখাবেন? এটা দেখানোর সময় তারা নাকি আবার কাপড় দিয়ে দিয়েছিল, একটা পুরাতন কাপড় বা ন্যাকড়া টাইপ কাপড় দিয়ে ওই কাটা জায়গাটা ঢেকে রেখেছিল, জাস্ট আঙ্গুলগুলো বাইরের দিকে ছিল। তো ওইভাবে আর কি আইডেন্টিফাই করে, কিন্তু লোকগুলো পরে সাস্টেন করতে পারে নাই এই শখ। এখন এই লাশ নিয়ে যাওয়ার জন্য তো তারা এদিক ওদিক লোকজন খুঁজছে। এরকম হলে দুই একজন তার ছেড়া ড্রাইভাররা এ ধরনের লাশ নেয়, সবাই নেয় না, সবাই নেয় না এই কারণে যে একে তো লাশ অন্যভাবে নিতে হয়, এখানে এটা গোসলও হবে না, এভাবে পরিপাটিও হবে না, কোনো কিছু হবে না, গাড়ির ভিতরে রাখলে রক্ত পড়বে, গাড়ি দূষিত হয়ে যাবে, তাদের কথা বুঝাই। আর এরকম লাশের পিছনে সমস্যা হয়, তারাই বুঝে যে লাশ নিলেই ঝামেলা, কিন্তু ইনি তো নিয়ে নিলেন। আমাদের ড্রাইভার সাহেব উনি রাজি হলেন, তিনি লাশ নিয়ে যাবেন। এখন তিনি তার অ্যাসিস্ট্যান্টকে বলে দিলেন যে তুই আজকে আমার সাথে আইস না, যা, তোর দরকার নেই, তুই পারবি না, তুই ভয় পাবি। কারণ ড্রাইভার সাহেব জানতেন যে রাস্তায় ওনার সাথে ঝামাতে হবে। আবার ড্রাইভার সাহেব এই জন্য অতিরিক্ত টাকাও চেয়েছিলেন, তিনি সোজাসাপটা বলে দিয়েছিলেন। ড্রাইভার সাহেবের কথা হচ্ছে যে আমি আমি কি জিনিস নিয়ে যাচ্ছি সেটা আমি জানি, এটা দ্বারা আমার রাস্তায় বিপদ হতে পারে, তো আমি বাড়তি টাকা নিয়ে নিই। তো ওনার অ্যাসিস্ট্যান্ট ওনাকে এই অবস্থায় ছাড়তেও রাজি না, ওনার অ্যাসিস্ট্যান্টকে তিনি বারবার বলেছেন, কিন্তু ওনার অ্যাসিস্ট্যান্ট আবার ওনাকে বললো যে ওস্তাদ আপনি তো শিখেছেন, আপনি তো শিখছেন না তো ওস্তাদের কাছ থেকে, তো আমি যদি আপনার কাছ থেকে না শিখি তাহলে শিখবো কার কাছ থেকে? তো তারপরে দুইজন ব্যক্তি আল্লাহর নামে গাড়িটা চালু করে দিলেন, মানে চলতে শুরু করেছেন। ড্রাইভার সাহেব কিন্তু বলেছিল যে আপনারা চেনে আসতে পারেন, মানে আত্মীয় স্বজন, কেউ সাহস দেখাবে না, কারণ আপনি বসে আছেন দুজন মানুষ বা একজন মানুষ, সামনে যে বস্তাটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আপনার সেই আত্মীয় দেহাবশেষ, হজম হবে? তো গাড়ি চলতে শুরু করেছে, গাড়ি তখন এই যে মেঘনা আছে না, এই জায়গাটা পার হবে, তো একটা কফিনের ভেতরে কিন্তু লাশকে নেওয়া এবং মেডিকেল থেকে দেওয়া কাগজপত্র কিন্তু সাথে ছিল, কারণ গাড়ি যদি আটকানো হয় রাস্তায় মানে চেকিং এর জন্য, তো এরকম দেখলে তো এদেরকে পুলিশে ধরবে, তো আর কি প্রমাণস্বরূপ আর কি কাগজপত্র থাকে, পুলিশের কাগজপত্র থাকে। তো তো তারা লাশ নিয়ে যাচ্ছে, এই মেঘনাটা পার হবে, তারা মনে হয় তারা মেঘনা পার হয়েছিল, যেটাই হোক হয় মেঘনা পার হবে বা মেঘনা পার হওয়ার আগে, প্রথম দফায় ওই ছেলেটা মানে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা ড্রাইভারকে উদ্দেশ্য করে বললো, ওস্তাদ আপনি কি পানি পড়ার শব্দ পান? ড্রাইভার কিন্তু শব্দ আগে আগে পেয়েছে, ড্রাইভার কিন্তু কোনো কথা বলেনি, সে তার নিজের নার্ভের উপরে পুরোপুরি অটল, তার নার্ভ একদম শক্ত। ঘটনা হচ্ছে প্রায় অনেকক্ষণ ধরে এই নারায়ণগঞ্জের রুট দিয়ে আসার পর থেকে প্রায় অনেকক্ষণ ধরে টপ টপ করে পানি যেভাবে পড়ে এইভাবে পানি পড়ার শব্দ পেছন দিক থেকে আসছিল, যেটা তার অ্যাসিস্ট্যান্ট মাত্র টের পেয়েছে। তো ড্রাইভার বললেন যে না শুনি তো না, কোনো কিছু বোঝাতে যায় না, এত জোরে গাড়ি চলে তুই খালি পানি পড়ার শব্দ পাস, আর অন্য কোনো শব্দ পেলি না। কিন্তু ওই ছেলে তো ড্রপ করে পানি পড়ার শব্দ পাচ্ছে। তো ছেলে একটু একটু করে পেছনের দিকে তাকায় দেখার জন্য, পেছনের দিকে তাকায়, পেছনে অন্ধকার করে রাখছে ইচ্ছা করে ড্রাইভার সাহেব, কোনো আলো ব্যবস্থা করেন নাই। কিন্তু ছেলেটা একটু ডর ভয় লাগলো, দুটোই লাগলো, ডরও লাগলো ভয়ও লাগলো, একদম সটান হয়ে যে সে বসছে এইটা ড্রাইভার সাহেব কিন্তু নজরে নেন। কারণ কি জানেন, এই সটান হয়ে বসাটা হচ্ছে ভয় পাওয়ার প্রথম লক্ষণ। আগে নিজেকে চেক করা বা নিজেকে ভালো করে দেখা বা পরখ করা যে আমি ঠিক আছে কিনা, তারপরে যে শিহরণটা বয়ে যায়, সেই শিহরণটা বয়ে যাওয়ার সময় পা দুটো কাঁপতে থাকে। তিনি লক্ষ্য করলেন যে তার এই অ্যাসিস্ট্যান্টের পা দুটো কাঁপছে। তো তিনি তার বাম হাত বাড়িয়ে দিয়ে তার কাঁধে হাত দিয়ে বললো যে কি কি ঘটনা। সে সাহস দেওয়ানোর চেষ্টা করলো, সাহস, এখন গাড়িটা একটু জোরে জোরে চলছে। এমন একটা পর্যায়ে গাড়ি প্রথমবার হার্ট ব্রেক করে, হঠাৎ হার্ট ব্রেক করে, এই কারণে ড্রাইভার সাহেব নিজের চোখে দেখেছিলেন যে রাস্তার মাঝখানে একটা ব্যক্তি দাঁড়ানো, মানে জাস্ট লেগে যাওয়া বাকি, মানে তার সাথে সংঘর্ষ হওয়া বাকি। তো সেফ করার জন্য তিনি হার্ট ব্রেক করেছিলেন। তো সেই ব্রেক করার সময় তিনি প্রায় অলমোস্ট কাঁচের সাথে ধাক্কা গিয়েছিলেন, যে ড্যাশবোর্ডের যে গ্লাস উইন্ডো এটার সাথে প্রায় বাড়ি খাওয়ার মতো অবস্থা হয়েছিল তার, আর তার অ্যাসিস্ট্যান্ট তার ড্যাশবোর্ডে বাড়িয়ে গিয়েছে। কিন্তু কেউ নাই, কিন্তু সেই সময় যখন গাড়িটা হার্ট ব্রেক করে, ওই হার্ট ব্রেক করার টাইমেই অদ্ভুত ভাবে যে কফিনটা বাঁধা ছিল সেই কফিনটা খুলে লাশের বস্তা বের হয়ে আসেনি, কিন্তু মানে লাশের বস্তাটা ওই কফিনটা ফাঁক হয়েছে সম্ভবত 3-4 ইঞ্চি, বস্তাটা অতটুকু দেখা যায় এখন। তো প্রথম দিকে তো তারা ব্লাড বা কোনো কিছু দেখেনি, লাইট জ্বালিয়ে দিয়েছিল, পেছনের দিকে তাকিয়ে শুধু কনফার্ম হলো যে লাশ ঠিক আছে কিনা। তো দেখলো যে কফিন কাঁধে পড়ে গেছে, ফাঁকও হয়ে গেছে এবং বস্তা একটু দেখা যায়। তো ছেলেটা যাতে ভয় না পায় ছেলেটার মাথার মধ্যে একটা মানে ছোট থাপ্পড়ের মতো দিয়ে ও মাথাটা ঘুরিয়ে দিল ড্রাইভার সাহেব, গাড়ি চালাতে শুরু করেছেন তারা। কারণ এই রাস্তারা এই সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, আর তা করার ইচ্ছাও নাই। এই অবস্থায় তিনি নিয়ে যাবেন যা এমন যা তা হোক। আবারও গাড়ি স্টার্ট করলেন তিনি এবং গাড়ি চালানো শুরু করে দিলেন। গাড়ি চলছে এবং তখন কিন্তু এই রাস্তাটা একদম নির্জন, হঠাৎ এরকম লাগলো যে একদম একদম নির্জন রাস্তা হয় কিভাবে, মানে উপলক্ষ যখন তৈরি হয় সবকিছু তখন এমনি এমনি নির্জন হয়ে পড়ে, অথবা যেখানে উপলক্ষ তৈরি করা হচ্ছে সেইখানেই নির্জনতাকে ছেয়ে দেওয়া হয়, আপনার উপরে এমন এক প্রভাব ফেলে দেওয়া হবে যে প্রভাব ফেলে দেওয়ার পরে আপনার মনে হবে যে চারপাশ আসলেই নিস্তব্ধ, আসলেই নির্জন, কিন্তু না, চারপাশ চারপাশের মতোই স্বাভাবিক। কালে ভদ্রে হয়তো চারপাশ নিস্তব্ধ হতে পারে, শুধুমাত্র কালে ভদ্রে, গাড়িটা কিন্তু চলছে এবং আসন্ন বিপদ আন্দাজ করতে পারছিলেন কিন্তু ড্রাইভার। ড্রাইভার কিন্তু অভিজ্ঞ, আগে বলেছি অভিজ্ঞতায় ভরপুর, এই জন্যই কিন্তু মায়া আপনাদেরকে কিন্তু এই ধরনের ঘটনাই শোনায় যা অভিজ্ঞতায় ভরপুর, আর ভৌতিকতা ছিল তারও অনেক বড়। যখন এই ব্যক্তি গাড়ি ড্রাইভ করছে। কিছু সময়ের জন্য কিন্তু তার এই সম্পূর্ণ নজর পুরো রাস্তার দিকে, কারণ সে কিন্তু খুব ভালো করে জানে একবার হার্ট ব্রেক করতে হয়েছে। ওই হার্ট ব্রেক করার সময় কিন্তু সেটা ফেস দেখেছিল, ফেসটা ছিল বড় মোটা ভ্রু, জোয়ান ছেলে, বড় মোটা ভ্রু, ফেসটা একটু গোল গাল, মুখে একটা তিলের মতো ছিল মনে হলো তার, যে হয়তো মুখে একটা তিল ছিল। তো এই যে কিছু সময় ধরে যে সে গাড়ি চালিয়ে যাচ্ছে, তার তো পুরো ফোকাস রাস্তার উপরে, তার এখানে অ্যাক্সিডেন্টের কি অবস্থা সেটার দিকে সে খেয়াল করেনি, তার কাছেই কিন্তু, তাই না? গাড়ি চালিয়ে যাচ্ছে খুব অ্যালার্ট সে, যাতে তাকে হার্ট ব্রেক আমার চেতা না করতে হয়। কিন্তু ওদিকে তার অ্যাসিস্ট্যান্ট চোখ তো আর কেউ সামলাতে পারে না, তাই না? চোখ সামলাতে পারে না দেখে সে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছিল। তো যখন সে ঘাড় ঘুরিয়ে তাকায়, গাড়ির পেছনে কিন্তু অন্ধকার, ওই হার্ট ব্রেকের পরে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছিল, কফিনটা তো কাত হয়ে পড়ে গেছে। যে জায়গায় বস্তাটা সেদিকে একটু সে ভালো করে তাকালো, যে দিক থেকে বস্তা দেখা যায়, তো একদলা মাংস সে দেখতে পায়। কেমন জানি গরু ছাগলের মাংস সে দেখেছে, এটা কেমন জানি। তো তার অন্তরের ভিতরে কোন ইমেজ চলে আসবে, কোন ছবিটা চলে আসবে, মানুষের শরীরের অংশ, মানুষের মাংস, এগুলোই তো। যেই মুহূর্তে তার ভেতরে এই চিন্তাভাবনা চলে আসলো, ভয় তো পেয়েছে, কিন্তু তারপরও আরেকবার তাকিয়েছিল, এবং সেই তাকানোর সময় তার কেন জানি মনে হলো যে ভেতর থেকে ওই আঙ্গুলটা হয়তো একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসছে, তিন চারটা পাঁচটা আঙ্গুল এগিয়ে আসছে। এটা দেখার পরে ছেলের অবস্থা খুব খারাপ, ছেলে কাঁপতে শুরু করে দিয়েছে। এই যে বললাম, এই জন্য যে ড্রাইভার সাহেবের কোনো খেয়ালই নাই তার অ্যাসিস্ট্যান্টের কি অবস্থা। এবার তিনি কোন একটা ব্রিজ পার হলেন, অথবা কালভার্টের মতো কোনো কিছু পার হয়েছেন, কারণ এত দ্রুত গাড়ি টেনেছেন। তিনি কি মেঘনা পার হয়েছেন না, তিনি এখনো মেঘনার আগে তিনি নিজেও জানেন না। চারপাশ থেকে শুধু সবকিছু ধাই 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 করে চলে যাচ্ছে, কারণ তিনি হেভি স্পিডে গাড়ি চালাচ্ছেন, এবং তিনি দোয়া দূর জানেন, সবকিছু জানেন, এবং তিনি সেইভাবে তার কাজ করে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে যখন অ্যাসিস্ট্যান্টের কথা মনে পড়ল, তাকিয়ে দেখল যে অ্যাসিস্ট্যান্টের অবস্থা খারাপ, ছেলের রীতিমতো মানে কাঁপছে, মুখ খোলা, তো মুখ দিয়ে লালা পড়ছে। এখন তার তো ভেতরে ধুপুকানি বেড়ে গেছে, ছেলেটাকে থাপ্পড় মারল, নো রেসপন্স। থাপ্পড় খেয়ে ছেলেটা কিন্তু ওই উইন্ড মানে যে সাইডে সে কাত হয়ে পড়ে গেল, মানে ছেলের কোনো রেসপন্স নাই, দম নিচ্ছে ঠিক আছে, সবই ঠিক, কিন্তু ছেলে কেমন জানি কোনো রেসপন্স নাই। এদিকে ভাই এখন ঠিক তখন পেছন থেকে কাচের মধ্যে শব্দ টোকা দেওয়ার, কেমনটা লাগে? এই হাই স্পিডে যখন গাড়ি চলছে, ঠিক তখন আবার যখন তৃতীয়বারের মতো এরকম শব্দ পেল সে, ঠিক কানের পেছনে যে জায়গাটা গ্লাস, তার নিজের নার্ভাস সিস্টেমটা তখন কেঁপে উঠেছিল। তিনি বলেছিলেন আমাকে যে আমার স্টিয়ারিংটা আমার হাত থেকে ছুটে গিয়েছিল, আরেকটুর জন্য আমার স্টিয়ারিং যদি আমার হাত থেকে ছুটে যেত আরেকটুর জন্য, আমার গাড়ির যে এত স্পিড, আমার গাড়ি কাত হয়ে পড়ে যেত। আর আমি বুঝতে পারছিলাম কেউ আমার গাড়ি কাত করে ফেলে দিতে চায়, যদি কাত করে আমার গাড়ি পড়ে যায় তো গাড়ি কাত হয়ে একটু উল্টে যাবে, উল্টে গেলে গ্লাস ভেঙে যাবে, গ্লাস ভেঙে কফিন খুব সহজে বাইরে চলে আসবে, মানে গোস্ত মস্ত সব কিছু দিয়ে কফিন বাইরে চলে আসবে। আর যে ফেলতে চায় সে তখনই গোস্ত মস্ত খেয়ে অথবা বস্তা টস্তা নিয়ে চলে যাবে। এটা কিন্তু তার মাথার ভিতরে কে যেন অটোমেটিক গেঁথে দিল, অথবা তার নিজেরই চিন্তা ভাবনা এরকম তখন, যে গাড়ি কিন্তু হার্ট ব্রেক করলে বা গাড়ি এভাবে কিছু হলে বিপদে যাবে। স্টিয়ারিং ছুটে গিয়েছিল, কিন্তু তারপর দিয়ে স্টিয়ারিং ধরলেন, আপনার চেষ্টা করছেন গাড়ির স্পিড তিনি কেন জানে কমাননি, তিনি নিজেই ভালো জানেন গাড়ির স্পিড অনেক বেশি, এবং পেছন দিক থেকে এবার ও ভাই এরকম একটা ডাক, ও ভাই। তৃতীয়বারের ডাকটা যখন আসে, সে ডাকার সাথে সাথে একটা বিকট চিৎকার, ওই বিকট চিৎকারে সামনের দিক থেকে আবার হঠাৎ, মানে ড্রাইভার সাহেবের স্পষ্ট মনে আছে সামনের দিক থেকে হঠাৎ মনে হলো ট্রাক, তার মনে হলো যে ট্রাক। কি করবেন তিনি বুঝলেন না, তার স্টিয়ারিং কোন দিকে গেছে তিনি নিজে জানেন না, তার গাড়ি যে উল্টে গেছে সেটা তিনি জানেন, তিনি এটা জানেন যে তার গাড়ি উল্টে গেছে। গাড়ি কয়বার রোল করলো তিনি নিজেও জানেন না, কিন্তু গাড়ি কাত হয়ে পড়েছিল, তার অ্যাসিস্ট্যান্ট সে বেঁচে আছে কিনা না মরে গেছে সে বুঝতে পারছে না, গাড়ি উল্টানো, ওই উল্টানো গাড়ি থেকে তার পক্ষে তখন বের হওয়া অনেক কঠিন, তিনি বের হতে পারছিলেন না, তিনি গাড়ির ভেতরে এবং সেইখানে থাকা অবস্থায় তার এই ধূসর স্মৃতি তাকে এইটুকু মনে করিয়ে দেয়, মানে যেটুকু তিনি আমাকে বলেছেন ধূসর একটা স্মৃতি। ওই বস্তা মনে হয় কোনো কিছু টান দিয়ে নিয়ে যাচ্ছিল, মানে বস্তা যখন এরকম রাস্তার মধ্যে ছ্যাঁচড়ায় যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছিল, যে বস্তাটা হয়তো কেউ ছেঁচড়ে নিয়ে গেছে। এখন ওনাদের উদ্ধার করা হয় এবং অরিজিনালি ওই বস্তা রাস্তার মধ্যেই ছিল, বস্তা গায়েব হয় নাই, ওই সব কিছু প্যাক করে আবার সে আগের মতো আগের জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এবং এদেরকে পরবর্তীতে অন্য জায়গায় রেফার করা হয়। অ্যাসিস্ট্যান্ট আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল, তার বড় ধরনের কোনো ইঞ্জুরি হয়নি, ওই ভয়ের কারণে অজ্ঞান ছিল যার কারণে ওই অ্যাক্সিডেন্টে কোনো কিছু তার মনেও নেই। আর আমাদের ড্রাইভার সাহেব যিনি, তিনি মোটামুটি ভালোভাবে তার তিনটা আঙ্গুল ভেঙে গিয়েছে, মানে ফেটে গিয়েছিল আর কি পায়ের, এবং কপালে বেশ ভালো মতো আঘাত পেয়েছিলেন যার কারণে চোখ এবং গালের এক পাশে একটু ফোলা ছিল কয়েকদিন। কিন্তু ঘটনা এইটুকু না, ঘটনা হচ্ছে যে সময় তার ট্রিটমেন্ট চলে তিনি যখন মেডিকেলে, সেই সময় তিনি দেখতে পান যে একটা লোক যিনি হচ্ছে দিনমজুর, ওই দিনমজুর তার মাথায় একটা বস্তা নিয়ে যেভাবে হাঁটবে না, সে ওইভাবে একটা বস্তা নিয়ে সে হেঁটে হেঁটে তার ওয়ার্ডের ভেতর ঢুকলো এবং সে বস্তাটা এনে সে ঠিক তার বিছানা পাশে রাখলো। যখনই সে বিছানা পাশে রাখলো, বস্তাটা কেন জানি ড্রাইভার সাহেব চিনতে পারলেন, যে বস্তাটা চেনেছে না লাগে, ওই লোক কিন্তু বস্তাটা রেখে চলে গেছে এবং বস্তার ভেতরে যে মানুষের শরীরের দেহাবশেষ এটা তিনি বুঝতে পারছিলেন। তো প্রথমে যখন এই ঘটনা ঘটে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন, লোকজন বললো যে কই কি কিছুই নাই, তো ওই এই ঘটনা কিন্তু ওনার সাথে আগে হয়েছে এবং রিপিটে হচ্ছিল বারবার, যে তার সামনে বস্তা এনে রেখে দিয়ে যাচ্ছে একজন ব্যক্তি, বস্তা রেখে যায়, সে বস্তা প্রথমবার দিকে তো যে চিৎকার চেঁচামেচি করেছিল কিন্তু এরপরে বা সে চিৎকার চেঁচামেচি করে নাই। এখন তার একবার ইচ্ছা ছিল কি যে লোকটা মারা গেছে তার পরিবারের সাথে কি কথা বলা যায় কিনা বা যাওয়া যেতে পারে কিনা। তো ড্রাইভার মানুষ এবং মানুষ যদি চায় মানুষের পক্ষে সেটা সম্ভব, তো অনেক খোঁজ খবর করে ওনাদের গ্রামের ঠিকানাটা বের করেন, কারণ তিনি জানতেন তাদেরকে যেতে হবে কোথায়, কিন্তু এক্সাক্ট গ্রামের কোন সাইডে বা ওই গ্রামের মানে মানে ওদিকে যে গ্রাম গ্রামের দিকে যে যেতে হবে এই ঠিকানা তো তিনি জানতেন না। তিনি জানতেন যে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত তাকে যেতে হবে, সেইখান থেকে লোকজন তা মানে ভ্যানে করে নিয়ে যাবে লাশ, কারণ রাস্তা এত দুর্গম যে ভেতরে গাড়ি যাবে না। তো তার আগে তো ঘটনা ঘটেছে রাস্তা অ্যাক্সিডেন্ট। তো তিনি খোঁজ খবর নিয়ে যখন সেই ব্যক্তির বাড়িতে যেয়ে পৌঁছান তখন আসল ঘটনাটা তিনি জানতে পারেন। তিনি আসল ঘটনা হচ্ছে ওই ব্যক্তির সাথে আরো এক ব্যক্তি ছিল, তো তারা হুন্ডায় ছিলেন, মোটর সাইকেলে ছিলেন, তো খুব গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয় একটা ট্রাকের সাথে এবং পেছনের লোক একেবারে অক্ষত ছিলেন, শুধুমাত্র গাড়ির সাথে ধাক্কা খাওয়ার পরে যদি এক সাইডে পড়লে একটা মানুষ যতটুকু ব্যথা পেতে পারে তার ঠিক শরীরে অতটুকুই ব্যথা লেগেছিল বা অতটুকুই ছিলে গিয়েছিল, কিন্তু তার পাশের যে ছিল মানে যে ড্রাইভার ছিল তার সামনে গাড়িটা তো তার উপর দিক গিয়েছিল। ওই লোক নিজের চোখে দেখেছিলেন যে একটা মানুষের শরীর পিষ্ট হয়ে মানে জাস্ট কয়েক মিলি সেকেন্ডের জন্য আর কি, তিনি দেখেছিলেন যে তার ওই পরিচিত লোকটার পিঠের মানে লোকটা তো কাত হয়ে পড়েছিল ওই অবস্থা যখন ট্রাকটা তার উপর দিয়ে উঠে গিয়েছিল, পিঠের হাড় চামড়া ভেদ করে বেরিয়ে এসেছিল, সেই সাথে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, সেটা তার শরীরে প্রায় লেগে গিয়েছিল। এবং তার এটুকু মনে আছে যে গাড়িটা এমন ভাবে চলছিল যে তিনি আবার ঘুরে, মানে যেহেতু মোটর সাইকেলে ট্রাকের সাথে আটকে গেছে, কি জানি হচ্ছিল ওই মোটর সাইকেলে যেহেতু তিনি পড়েছিলেন, ওই মোটর সাইকেলে আবার তাকে ঘুরিয়ে ওই লাশের একেবারে থেতলানো অংশ পর্যন্ত নিয়ে গেছে। মানে দ্বিতীয় যে ব্যক্তি যিনি ছিলেন, ওই বাইক আটকে যাওয়ার কারণে ওই থেতলে যাওয়া লাশের উপরে আবার তিনি এসে পড়েছিলেন। কি ভয়াবহ অবস্থা গেছে তার উপর দিয়ে। তো ওই দিন ওই ঘটনার পরে আর কি ওই লাশ আর কি ওইখানে ওইভাবে পৌঁছানো হয় মর্গে, এবং আর কি করবে লোকজন, কিছু করার নেই, লাশ এই অবস্থায় রাখলে তো দ্রুত নষ্ট হবে, এবং লাশের গোসল হবে কি কোন রকম কোনো কিছু পানি দিয়ে, কাফন দিয়ে মুড়িয়ে, শুধুমাত্র মাংসের দলাটুকুই, মানে মাংসের বস্তাটুকুই, মানে এই টুকিমকে যা ম্যানেজ করতে পেরেছে তাই আর কি দাফন দিয়ে দেওয়া হবে। তো তিনি পরে ওই লোকের কবর দেখেছিলেন, কবরটা করা হয়েছিল স্বাভাবিক মানুষের মতোই, মানুষ যেভাবে একটা মানুষের কবর করা হয় স্বাভাবিক আয়তনে, ঠিক ওই আয়তনে তার কবর করা হয়েছিল। তো তিনি ঘটনা কিন্তু এখনো শেষ হয়নি, তো তিনি তার নিজের জীবনে ফেরত যান, কাজ কারবার করছেন, ড্রাইভিং করছেন, তার ওই অ্যাসিস্ট্যান্টকে তিনি বাদ দিয়ে দিয়েছেন, নতুন অ্যাসিস্ট্যান্ট এসছে তার। তো ঢাকা মেডিকেলের ওইখানে এক জায়গায় বসে তিনি কোনো কিছু খাচ্ছিলেন সম্ভবত, তখন একটা লোক আসে, লোকটা মাথায় হেলমেট পরা ছিল। তো লোকটা যখন আসে, লোকটা এসে তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি অমুক কিনা? তো সে বললো হ্যাঁ। বলল যে আপনি অনেক কষ্ট করেছেন আমাকে পৌঁছে দেওয়ার জন্য, তো আপনার সাথে তার কথা বলতে পারিনি তখন, তো এখন আমি আসলাম আপনার সাথে একটু কথা বলার জন্য, তো আপনি আমাকে পৌঁছে দিয়ে অনেক বড় উপকার করেছেন। তো ড্রাইভার সাহেব তাকে জিজ্ঞেস করলো, আপনাকে আমি পৌঁছে দিলাম কই, কোথায় পৌঁছে দিলাম ভাই? তো সে বলল তখন যে না, আপনি আমাকে পৌঁছে দিয়েছেন, আপনি আমাকে সঠিক জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন, এরপরে আপনি যে আমার খোঁজও নিয়ে আসছেন, এই জন্যই আমি আসলাম আপনার সাথে একটু দেখা করার জন্য, কৃতজ্ঞতা বোধ থেকে। এই কথা বলে লোক চলে গেছে। তো লোক চলে গেল না, এখন সেদিন রাত্রেবেলা তিনি শুয়ে আছেন। স্বাভাবিকভাবে একটা মানুষ, ক্লান্ত মানুষ, তাড়াতাড়ি তখন মানে এত বেশি ফেসবুকে চলছিল না সময়, মানে তখন ইন্টারনেট থাকলো, মানে এত হাই লেভেলে মানুষজন তখন পাগল হয়নি সোশ্যাল মিডিয়াতে। তো তিনি শুয়ে পড়েছেন, ঘুমাচ্ছেন, তো ঘুমের ভেতরে তিনি দেখতে পাচ্ছেন একেবারে সেই অ্যাক্সিডেন্টটাকে। তো তিনি দেখতে পাচ্ছেন একটা ট্রাক, এবং সেই ট্রাকের সামনে একটা বাইক, বাইকটা ট্রাকের এক পাশের হিট করলো, গাড়িটা মানে বাইকটা পড়ে গেল, বাইকটা পড়ে গিয়ে কাত হয়ে গেল, মানে বাইকটা লম্বা অবস্থায় গিয়েছিল, তো বাইকটা সরে গিয়েছিল, যার কারণে পেছনের লোক অক্ষত হয়ে গেল, যিনি ড্রাইভার ছিলেন, বাইক মানে বাইকটা ড্রাইভ করছিলেন, তার উপর দিয়ে চাকাটা চলে যায়। চাকাটা যখন চলে যায়, মানে প্রথম চাকাটা না, পরের চাকাটা যখন চলে যায়, তো গাড়িটাও আবার ওই একই সাথে মুভ করে, চা মানে বাইকের চাকার সাথে ওই কোনো অংশ আটকে গিয়েছিল হয়তো ওই ট্রাকের, তো ওই সময় বাইকটাও মুভ করে, যেই লোককে একেবারে পিষে দিয়ে চলে গেছে সেই লোকের উপরে ওই জীবিত লোকটার এসে মানে পড়ে আর কি, থেতলানো লাশের উপরে। তখন তো জাস্ট দম যাওয়া শুরু হয়েছে তার, মৃত্যু মুখোমুখি তিনি তখন, মৃত্যুর তিনি টের পেয়েছেন অবশ্যই, কিন্তু হয়তো বাহ্যিক চোখে আমরা দেখি না। তো যখন ওই ব্যক্তি এখানে পড়ে আছে না, স্বপ্নে তিনি বুঝতে পারছেন যে ওই লোক একেবারে মানে পিষে গেছে চাকার নিচে, কিন্তু সেখান থেকেই এক লোকের আবির্ভাব ঘটল, ঠিক এই যে আজকে যে হেলমেট পর লোকটাকে দেখলো সেই লোক, এবং সেই লোক স্বপ্নেও তাকে একই কথা বলছিল, যে কথাটা সে আজকে দেখা করার সময় বলেছিল তাকে। তো এই ছিল ঘটনা, এই ছিল ঘটনা আমাদের সেই ড্রাইভার সাহেবের। এবং এই ঘটনা কিন্তু মানে আমি শুনেছি, মানে উনি আসছিলেন এই জন্য যে উনি ঘুমাতে পারছেন না, উনি ঘুমাতে পারছেন না, উনি শুধু দুঃস্বপ্ন দেখছেন, দুঃস্বপ্ন কিন্তু ছিল এইটা যেটা এখন বললাম। তো যখন আমি সাহেবের সাথে ওনার এই সমস্যা নিয়ে কথা বললাম, তখন উনি বললেন কি, দেখো ইনসান আসলে রহস্যের ব্যাপারে কিছু জানে না, ইনসানের সাথে কিছু ঘটনা ঘটতেই থাকে। তো সেই ঘটনা যা জিন ঘটাবে তা কিন্তু না, আবার সেই ঘটনা যা রূহ ঘটাবে তাও কিন্তু না। তো সে এখন যা দেখতে পাচ্ছে হয়তো সে কোনো এমন কোনো মানে স্মৃতির শক্তি, যে স্মৃতির শক্তিটা তার সাথে হয়তো কথা বলতে পারছে, এটা কিন্তু রূহ না, এটা কিন্তু রূহ না। এমনও হতে পারে আবার যেই রূহটা এখন যে জায়গায় রয়েছে সে হয়তো তার জন্য দোয়া করছে, সেই দোয়াটাই হয়তো এখানে ম্যানিফেস্ট হয়ে তার চোখের সামনে আসছে। কিন্তু রাস্তাতে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, মানে গাড়িটা যে কাত করে ফেলে দিয়েছে, গাড়ি কাত তো শয়তানই করেছে, বা যারা লাশের পিছনায় লাশ নষ্ট করার জন্য তারাই হয়তো ওই ঘটনা ওই দিন ঘটিয়েছে। তো পরবর্তীতে আমরা তাকে প্রায় 11-12 দিনের মতো ছাড়ফুঁক করি, 11-12 দিনের মতো মানে এক্সারসাইজ করি, মানে তার মানে এই না যে তাকে ডিমান্ড ধরেছিল বা কোনো কিছু না, মানে মানে দোয়া পরে ফু দেওয়া আর কি, সঠিক ভাষা যদি বলি। এবং তাকে বেশ কয়েকটা কাজ করতে বলা হয়েছিল এবং সেই কাজগুলো করার পরে তার রাতের নাইটমেয়ারটা আস্তে 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 একদম চলে যায়, একদম চলে যায়। এবং সে মানুষের তো আসলে খবর রাখি না, আমি এটাও জানি না যে সে এখন কেমন আছে, অবশ্য অনেক বছর হয়ে গেছে। চলে যাচ্ছে, আসিও পাবে পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম লিসনার্স, আমি রাকিব, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সংগ্রহে কোনো ভৌতিক ঘটনা থাকলে তা লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন ভৌতিকতার ইমেল অ্যাড্রেসে। ভৌতিকতার ইমেল অ্যাড্রেস BHOUTIGGOTA bhoutikgota@gmail.com। আজকের এপিসোডের যে প্রথম ঘটনাটি শেয়ার করব, সে ঘটনাটি একজন দিনমজুর রফিক ভাইয়ের পারিবারিক ঘটনা। ছোটবেলা থেকেই রফিক ভাই কাজে কর্মে অনেক পারদর্শী ছিলেন এবং পরিবারের বিভিন্ন কাজে তিনি হাত লাগাতেন। অনেক ছেলেমেয়েরা আছে না যে মা বাবার কাজে তারা সাহায্য করতে চায় না, শুয়ে বসে খেলাধুলা করে দিন কাটিয়ে দেয়। রফিক ভাই ওই রকমটা ছিলেন না, তিনি খুবই শান্ত স্বভাবের একজন ছেলে ছিলেন এবং কাজকর্মেও বেশ পারদর্শী। সব রকমের কাজই তিনি শিখেছেন ওনার বাবার কাছ থেকে, বাবার সাথে থেকে সব কাজে তিনি আয়ত্ত করে নিয়েছেন। তবে বেশি দূর তিনি লেখাপড়া করতে পারেননি, তাই ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করে তিনি ছেড়ে দিয়েছিলেন। তো এরপর থেকেই বাবার কিছু কেনা জমি ছিল, ওই জমিতেই তিনি চাষ করে নিজের পরিবারকে চালাতেন। রফিক ভাইয়ের বাবার নাম ছিল নওশের আলী, তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। ওনার বেশ বয়স হয়েছিল, তো মুরব্বী লোক যেহেতু সে বিধায় গ্রামের বিভিন্ন কাজকর্মে ওনাকে ডাকা হতো। দেখা গেল কোনো বাড়ির সমস্যা সমাধানে বা জটিল কোনো বিষয়ে গ্রামের মাতবররা রফিক ভাইয়ের আব্বা নওশের আলীকে সবসময় সাথে রাখতেন। আজ থেকে প্রায় 18 বছর আগের কথা, রফিক ভাইয়ের বয়স তখন ছিল 24 বছর। রফিক ভাইরা ছিলেন দুই ভাই, রফিক ভাই সবার ছোট এবং ওনার একজন বড় ভাই ছিল। তিনি 4-5 বছর আগে বিয়ে করেছেন এবং ওনার একটা ছেলে সন্তান আছে 3 বছরের। তাদের পরিবারের মধ্যে রফিক ভাইয়ের আব্বা নওশের আলী, রফিক ভাইয়ের আম্মা, রফিক ভাইয়ের বড় ভাই, বড় ভাইয়ের বউ এবং একটা সন্তান, আর রফিক ভাই নিজে, এই কজন মানুষই তাদের সংসারে। এবং তাদের বাড়ি ছিল গ্রামের একদম শেষ প্রান্তে, একটা ছোট টিন শেডের ঘর ছিল দুচালা, সেই ঘরেই তারা গাদাগাদি করে থাকত। ওই ঘরের ভিতর সর্বমোট 4টা রুম ছিল, ছোট ছোট একদম। ওই 4টা রুমের মধ্যেই সবাই মিলে পরিবার নিয়ে থাকত। রফিক ভাইয়ের মা বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন, সেই হিসেবে একদিন হঠাৎ করেই রফিক ভাইয়ের মা রাতের বেলা ঘুমের মধ্যেই স্ট্রোক করেন। তো স্ট্রোক করাতে তো আর সে সময় গ্রামাঞ্চলে তাৎক্ষণিকভাবে কিছু করাও যায় না, ডাক্তারের কাছে নিতে হলে শহরে যেতে হবে। তো রফিক ভাই করলেন কি, যখন এই অবস্থা দেখলেন তখন তিনি সাথে সাথে মাথায় পানি ঢাললেন ওনার আম্মার। এরপর গ্রামের কিছু পল্লীর চিকিৎসক আছেন ওনার পরিচিত, তো তারা হুড়ো করে তাদের বাড়িতে নিয়ে যান, যেভাবে পারেন কুলে করে ওনার বড় ভাই ওনার বাবার সহায়তায় রফিক ভাই ওনার মাকে নিয়ে ওই পল্লীর চিকিৎসকের বাড়িতে যান। সেখানে যাওয়ার পর ডাক্তার একটু চেক আপ টেক আপ করে দেখেন যে রফিক ভাইয়ের আম্মা আর বেঁচে নেই। ওনার আম্মারও বয়সও তেমন একটা বেশি ছিল না, তো শারীরিক সমস্যার কারণে হঠাৎ স্ট্রোক করে মারা যায়। তো পরদিন বিকেলবেলা দাফন কার্য সম্পন্ন হয়। রফিক ভাইয়ের আম্মা মারা যাবার প্রায় 4-5 মাস পরে রফিক ভাই বিয়ে করে ফেলেন। ওনার বাবার দেখানো পছন্দ পাত্রীকেই তিনি বিয়ে করেন। সংসার ধর্ম তাদের খুবই ভালো চলছিল এবং দিনে যাই রোজগার করেন কাজকর্ম করে সেটুকু দিয়ে ভালোভাবেই তাদের সংসার চলে যাচ্ছিল। নওশের আলীও গ্রামে কিছুটা মাতবুরি করে এদিক সেদিক থেকে কিছু টাকা ইনকাম করতে পারতেন। সব মিলিয়ে রফিক ভাইয়ের তখনকার পারিবারিক অবস্থা খুবই ভালো যাচ্ছিল। একদিন শুক্রবারের কথা, সেদিন রফিক ভাইয়ের স্ত্রী তার বাপের বাড়িতে বেড়াতে চলে যায়, তো সে কারণে রফিক ভাই তার বাবার সাথেই নওশের আলীর সাথেই ঘুমায় রাতে। তো রাতে যখন তারা ঘুমিয়ে পড়ে এবং হঠাৎ করে রফিক ভাই দেখেন যেটা, তার আব্বা ঘুম থেকে লাফ দিয়ে জেগে উঠছে, উঠে একটু হাঁপাচ্ছে, মনে হচ্ছিল যে ওনার শ্বাসকষ্টটা বেড়ে গিয়েছে। আগে থেকেই নওশের আলীর শ্বাসকষ্ট সমস্যাটা ছিল। রফিক ভাই তখন রান্নাঘর থেকে পানি এনে এক গ্লাস পানি খেতে দেন ওনার বাবাকে। তো নওশের আলী অর্থাৎ রফিক ভাইয়ের আব্বা নওশের আলী বলছিলেন যে তিনি একটা খুব ভয়ের একটা স্বপ্ন দেখেছেন, যে কারণে ওনার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় এবং উনি লাফ দিয়ে উঠে বসেন বিছানায়। রফিক ভাই ওনার বাবাকে জিজ্ঞেস করলে যে কি স্বপ্ন দেখেছেন আপনি, তখন নওশের আলী বলে যে তিনি স্বপ্নে দেখছিলেন যে ওনাদের বাড়ির উঠোনে তিনি একটা চেয়ারে বসে আছেন এবং সময়টা নাকি ছিল সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে, মাগরিব আজান দিবে কিছুক্ষণ পরে, এমন একটা সময়। চারপাশে কিছুটা অন্ধকার নেমে আসছে, তো এই সময় তিনি বসে আছেন উঠোনে একটা চেয়ারে। তো হঠাৎ করেই তিনি খেয়াল করেন যে অনেক দূর থেকে একটা কালো কাপড় পরে একটা লোক, কাপড়টা এরকম ছিল উপরে যে শরীরের জামাটা ছিল সেটাও ছিল কালো রঙের, পরন একটা মোটা সোটা পাজামা ছিল সেটাও ছিল কালো রঙের, আর মাথার চুলগুলো একটু পাগলের মতো দেখতে এলোমেলো। তো ওই ব্যক্তিটা নাকি অনেক দূর থেকে সোজা নওশের আলীর দিকে এগিয়ে আসছিল, তিনি যেটা স্বপ্নে দেখলেন। তো আস্তে আস্তে ওই লোকটা ঠিক নওশের আলীর দুই হাত সামনে এসে দাঁড়ায় এবং সে নওশের আলীকে বলে যে তোর সময় ঘনিয়ে আসছে, আমি তোকে নিয়ে যেতে এসেছি। তো নওশের আলী এই জিনিসটা দেখার পরে তিনি খুবই ভয় পান এবং সাথে সাথে উনি ঘুম থেকে জেগে ওঠেন। রফিক ভাই এই কথাটা শোনার পর উনি ভাবেন যে ওনার বাবার বয়স হয়েছে, এরকম স্বপ্ন দেখতেই পারে, স্বাভাবিক। তো এই বিষয়টাকে তিনি তেমন পাত্তা দেন না। তারপর দুজন আবারও ঘুমিয়ে পড়েন। ওই রাতেই রফিক ভাই তিনি প্রস্রাবের চাপে ওনার ঘুম ভেঙে যায়। তো তিনি মোবাইলের ঘড়িতে দেখেন যে সময় প্রায় 3:30 বাজে, তখন তিনি উঠেন, উঠে বাইরে যান টয়লেটে। সেখান থেকে টয়লেট শেষ করে তিনি যখন বের হবেন, অর্থাৎ টয়লেটের দরজাটা যখন তিনি খুললেন, তখন তিনি দেখতে পেলেন যে ওনাদের বাড়ির এক কর্নারে অপর পাশে একটা ছোট বাঁশ যাচ্ছিল। বেশ নানান জাতের বাঁশ তিনি সেখানে লাগিয়েছিলেন 10-12 বছর আগে, সেগুলো অনেকটা বড় হয়েছে, সেখান থেকে কিছু বাঁশ কেটেও তিনি বিক্রি করেন মাঝে মাঝে। তো ওই বাঁশঝাড়ের কোনায় তিনি সরাসরি, মানে ওই বাঁশঝাড়ের কোনার দিকে ওনার চোখটা যায়, মানে উনি যখন টয়লেটের দরজাটা খোলেন তখন সরাসরি ওনার চোখটা ওই দিকেই যায় এবং তিনি যেটা দেখতে পান, ওখানে কালো কাপড় পরিহিত একটা লোক বসে আছে। এই জিনিসটা দেখে তিনি একটু সন্দেহের চোখে দেখেন জিনিসটা, যে হঠাৎ এত রাতে কে এখানে আসছে। তো তিনি হাতে তো ছোট টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইট ওদিকে ফোকাস করেন। তো ফোকাস যখন তিনি করেন, তখন মনে হলো যে কয়েক মুহূর্তের মধ্যে ওই যে কালো কাপড় পরে ব্যক্তিটা বাঁশঝাড়ের এক পাশে বসেছিল, সে ওখান থেকে উঠে মুহূর্তের মধ্যেই বাঁশঝাড়ের পিছনে গিয়ে মিলিয়ে যায়। তো তিনি করলেন কি, সাথে সাথে একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে তিনি বাঁশঝাড়ের কাছে আসেন এবং দেখার চেষ্টা করেন যে কোনো চোর হবে কিনা, চুরি করার উদ্দেশ্যে আসছে কিনা। তো এই জিনিসটা তিনি ভালোভাবে চারপাশটা দেখছিলেন এবং জোরে জোরে হাঁক ডাক দিচ্ছিলেন, এই কে কে এখানে, কেন এসেছিস, এরকম তিনি জোরে জোরে হাঁক ডাক দিচ্ছিলেন। তো পরবর্তীতে যখন চারপাশটা ভালো করে টর্চ লাইট দিয়ে দেখেন যে না, আশেপাশে কেউ নাই, তো ভাবলেন হয়তো লোকটা বা যে চোর এসেছিল সে হয়তো পালিয়ে গিয়েছে। তো তিনি আর বিষয়টাকে তেমন পাত্তা না দিয়ে ঘরের ভিতরে চলে আসেন। এসে তারপর তিনি নিজের মতো করে ঘুমিয়ে পড়েন। সকালবেলা রফিক ভাই ওনার বাবা এবং ওনার বড় ভাইয়ের সাথে এই বিষয়টা শেয়ার করেন, যে তিনি রাতের বেলা যেটা দেখেছেন এই বিষয়টা শেয়ার করেন। তো রফিক ভাইয়ের বড় ভাই বলছিলেন যে কোনো চোর টোর হবে, চুরি করার উদ্দেশ্যে এসেছিল, আর কিছুই না। এভাবে প্রায় সপ্তাহখানেক কেটে যায় এবং এই সপ্তাহে এক সপ্তাহের ভেতরে রফিক ভাইয়ের বাবা নওশের আলী, তিনি কয়েকদিন আগে যে স্বপ্নটা দেখেছেন, কালো কাপড় পরা একটা ব্যক্তি ওনার কাছে এসে ওনাকে অদ্ভুত অদ্ভুত সব কথা বলে, তো এই স্বপ্নটা তিনি নাকি আরো অনেকবার দেখেছেন, প্রায় তিন চারবার তিনি দেখেছেন এক সপ্তাহের ভিতরে। রফিক ভাইও ধরে নেন যে ওনার তো বয়স হয়েছে, তাই আজগুবি কিছু স্বপ্ন দেখা এটা স্বাভাবিক জিনিস, তিনি আর তেমন বিষয়টাকে পাত্তা দেন না। এভাবে সপ্তাহখানেক কেটে যাবার পর ওনার বাবার অর্থাৎ নওশের আলীর শরীর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। মানে শারীরিক অবস্থাটা এমন ছিল, উনি বৃদ্ধ হলেও বয়স প্রায় 65-এর কাছাকাছি এরকম হবে, তিনি খুব ভালো কাজ করতে পারতেন, এই বয়সেও তিনি কোনো লাঠি ছাড়াই, লাঠির সহায়তা ছেড়ে হাঁটাচলা করতে পারতেন খুবই ভালোভাবে, এবং গ্রামে এক প্রান্ত থেকে অপর প্রান্তে কড়া রোদের মধ্যেও তিনি ভালোভাবে হেঁটে যেতে পারতেন, তো এরকম অবস্থা। তো সপ্তাহখানেক কেটে যাওয়ার পর যখন তিনি রাতে এরকম স্বপ্নগুলো বেশ কয়েকবার দেখেছেন, তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং অসুস্থতা ছিল এরকম, উনি প্রতিদিন রাতে সন্ধ্যার পরে একবার বমি করতেন এবং বমির সাথে কিছুটা রক্ত আসত। তো সেই কারণে রফিক ভাই ওনার বড় ভাইয়ের সাথে পরামর্শ করে গ্রামের কিছু পল্লী চিকিৎসককে দেখান। দেখানোর পর তারা সাজেস্ট করে যে ওনাকে শহরের কোনো বড় MBBS ডাক্তার দেখাতে হবে, যেহেতু বমির সাথে রক্ত আসে হয়তো কোনো সমস্যা আছে। রফিক ভাই এবং ওনার বড় ভাই মিলে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওনার বাবাকে তারা বড় MBBS ডাক্তার দেখাবেন, কিন্তু সে কাজটা করা হলো না। কয়েকদিনের ভেতরেই নওশের আলীর মৃতদেহ পাওয়া যায়। যেদিন নওশের আলীর মৃতদেহটা পাওয়া যায় সেদিন ছিল বৃহস্পতিবার রাত। রফিক ভাই প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া শেষ করে ওনার বাবার সাথেই ঘুমিয়ে পড়েন, কারণ ওনার স্ত্রী যে গত কয়েক সপ্তাহ আগে বাপের বাড়ি গিয়েছেন তিনি এখনো ফিরে আসেননি। তো সেই কারণে বাবা যেহেতু একা থাকে, রফিক ভাইও তার বাবার সাথেই সবসময় থাকে। তো ওই দিন রাতে কি যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে কি, রফিক ভাই যখন ঘুম থেকে উঠেন, ওনার ঘুম ভেঙে যায় একটা কারণে, তো উঠার পর তিনি দেখেন যে ওনার বাবাও ঘুম থেকে উঠেছে এবং ওনার বাবা বলছিল যে আমি বাইরে যাচ্ছি, ওয়াশরুম থেকে আসতেছি। এই কথা বলে রফিক ভাই দেখেন যে ওনার বাবা নওশের আলী ঘর থেকে বেরিয়ে পড়েন। তো রফিক ভাইয়েরও তো ঘুমের অনেক ঘুম অবস্থা, ঘুম চোখ ছিল ওনার, তো তিনি শোয়া মাত্রই আবার ঘুমিয়ে পড়েন এবং যখন ওনার ঘুম ভাঙে তখন তিনি দেখতে পান অনেকটা ফর্সা হয়ে গিয়েছে, এবং পাশ ফিরে যখন তিনি দেখেন যে কেউ নাই, তখন তিনি বুঝতে পারেন যে ওনার বাবা পাশে নাই, এবং তিনি ঘর থেকে বের হন। বের হয়ে তিনি টয়লেটে যান এবং টয়লেট থেকে বের হয়ে তিনি চারপাশটা হাঁটাচলা করছিলেন। একটা পর্যায়ে তিনি দেখতে পান তাদের বাড়ির পেছনের যে একটা জাম গাছ ছিল, সেই জাম গাছে রফিক ভাইয়ের বাবা নওশের আলী একটা মোটা দড়ির সাহায্যে ঝুলে আছে, অর্থাৎ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তিনি দেখতে পান তার বাবাকে। নিজের বাবার এই অবস্থা দেখে একটা ছেলে তো সহ্য করতে পারবে না, সে ওখানেই নাকি সেন্স হারিয়ে পড়েছে। তো পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরে, তো তার বড় ভাই দেখতে পায় যে তাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে এবং একটা কান্নার রুল পড়ে গিয়েছে তাদের, তার বড় ভাই, তার বড় ভাইয়ের বউ এবং অন্যান্য যার আত্মীয় স্বজন এসেছে তারা কান্নাকাটি করতেছে। রফিক ভাই বিশ্বাস করতে পারতেছেন না এই বিষয়টা, যে তিনি এভাবে ওনার বাবাকে হারাবেন, এবং তিনি কোনোভাবেই হিসাবটা মেলাতে পারছেন না যে ওনার বাবা তো সুইসাইড করার কথা না, এভাবে তিনি আমাকে বললেন তিনি ওয়াশরুমে যাচ্ছেন রাতের বেলা, এবং অল্প সময়ের মধ্যেই আবার রফিক ভাই ঘুমিয়ে পড়েন। তিনি খোঁজ নিতে পারলেন না যে ওনার বাবা ওয়াশরুম থেকে ফিরে এসেছে কিনা। থানা পর্যায় থেকে পুলিশ আসে এবং লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। পুলিশের অফিসাররা রফিক ভাইকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করে এবং আশপাশ থেকেও কিছু তথ্য জানার চেষ্টা করে, এবং তারা আসলে কিছুই খুঁজে পায় না যে রফিক ভাইয়ের বাবা নৌশের আলী মানসিকভাবে তিনি সুস্থ হয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই তিনি জীবনযাপন করছিলেন। তো রফিক ভাই যখন পুলিশদেরকে এই কথাগুলো বলেন যে তিনি তো সপ্তাহখানেক ধরে বেশ খারাপ খারাপ স্বপ্ন দেখছিলেন, তো পুলিশ তো আর এইসব বিষয়ে পাত্তা দেবে না এবং বিশ্বাসও করবে না। তারপর পরবর্তীতে নাকি কোনো প্রমাণ না পাওয়াতে ওই কেসটা নাকি বন্ধ হয়ে যায়। কেসটা চলমান ছিল প্রায় 4-5 মাস, পরবর্তীতে কোনো সঠিক প্রমাণ বা তথ্য না পাওয়াতে পুলিশ ওই কেসটা বন্ধ করে দেয়। এদিকে রফিক ভাইয়ের পরিবারের অবস্থা তো খুবই খারাপ, বাবা মারা গিয়েছে, অনেক মাস হয়ে গিয়েছে, মানে রফিক ভাই নিজের কাজের দিকে কোনোভাবেই মন দিতে পারছিলেন না। এখানে একটা অদ্ভুত বিষয় ঘটেছিল, সেটা হচ্ছে রফিক ভাইয়ের বাবা নৌশের আলী যেদিন মারা যায় সেদিনও নাকি ওনার রফিক ভাইয়ের যে স্ত্রী সে বাপের বাড়ি থেকে আসেনি, ওনাকে নাকি খবর দেওয়া হয়েছিল, ওনার রফিক ভাইয়ের বড় ভাইয়ের বউ নাকি কল করে বিষয়টা জানায়, এরপরেও নাকি সে আসেনি ওখানে। তারপর বেশ কয়েকদিন পরে সে আসে, তারপর নাকি নিজেদের মধ্যে অনেক ঝগড়া হয় রফিক এবং তার স্ত্রী, তার রফিক ভাইয়ের স্ত্রীর নাম ছিল সেলিনা। তো রফিক ভাই এবং ওনার স্ত্রীর মধ্যে বেশ ঝগড়াঝাটি হয় যে তুমি এই খবরটা শোনার পরও কেন আসলে না। তো এরপরে ঝগড়াঝাটির পর রফিক ভাইয়ের স্ত্রী সেলিনা তিনি আবারও ওনার বাপের বাড়িতে চলে যান। তো এদিকে রফিক ভাই বেশ কয়েক মাস যাবত একা একাই তিনি জীবনযাপন করতেছেন। এরই মধ্যে প্রায় 1 বছর কেটে যায়। এই 1 বছরের মধ্যখানে রফিক ভাই ওনার স্ত্রীর সাথে আবার মিটমাট হয়ে যায় এবং তারা পুনরায় আগের মতোই সংসার করছিলেন। 1 বছর পার হয়ে যাওয়ার পর তখনকার সময়ে রফিক ভাইয়ের বাবা নৌশের আলীর মৃত্যুবার্ষিকী আসে। তো তার বাবার মৃত্যুবার্ষিকী আসার পূর্বে তার মায়ের মৃত্যুবার্ষিকীটাও খুব ভালোভাবেই ছেলেরা পালন করে, হুজুর এনে আশেপাশের কয়েকজন গরিব মিসকিন এবং আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে একটা ছোটোখাটো খাবারের আয়োজন করে সেটা তারা পালন করেন। তো আগামী সপ্তাহে রফিক ভাই চিন্তা করেন যে ওনার বাবার মৃত্যুবার্ষিকীটা পালন করবেন, একজন হুজুর এনে দাওয়াত করে আশেপাশের কয়েকজনকে দাওয়াত করে তারা তিনি খাওয়াবেন। তো এরকম একটা সিদ্ধান্ত রফিক ভাইয়ের ফ্যামিলি যারা আছেন, রফিক ভাইয়ের বড় ভাই, তারা এই বিষয়টা মাথায় নেয় এবং সেই হিসাবে তারা নিজেদের মধ্যে টাকার হিসাবটা বুঝে নেয়, অর্থাৎ বড় ভাই যেটুকু টাকা দিবে ছোট অর্ধেক টাকা সেম টাকা দিবে। তো দুইজনের টাকা দিয়েই তারা মায়ের মৃত্যুবার্ষিকী পালন করেছে, এখন বাবার মৃত্যুবার্ষিকীটাও পালন করবে। রফিক ভাইয়ের বাবার যেদিন মৃত্যুবার্ষিকীটা ছিল সেদিন রাতে রফিক ভাইয়ের বড় ভাই তিনি তার বাবা যে স্বপ্নটা দেখেছিল একটা কালো কাপড় পরা মানুষকে এবং সে এসে অদ্ভুত কথা বলে সামনে দাঁড়িয়ে, এই জিনিসটা নাকি এখন রফিক ভাইয়ের বড় ভাই সেটা দেখতে পায়। মানে যেদিন 1 বছর পূর্ণ হয়েছে তার বাবার মৃত্যুবার্ষিকী সেদিন রাতেই রফিক ভাইয়ের বড় ভাই এই জিনিসটা স্বপ্নে দেখেন। তো স্বপ্নে দেখার পরে তিনি পরদিন সকালে ছোট ভাই রফিকের সাথে বিষয়টা শেয়ার করার পরে বলছিলেন যে আব্বাও তো এরকম এরকম স্বপ্ন দেখতেন, আমিও তো আজকে এরকম একটা স্বপ্ন দেখলাম। তো ওই দিন থেকেই রফিক ভাইয়ের পুরো ফ্যামিলিটা প্যারানর্মাল সমস্যার মুখোমুখি হচ্ছিল। এর বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন সন্ধ্যার পরে রফিক ভাইয়ের বড় ভাইয়ের যে একটা ছেলে ছিল ওর 6 বছর পূর্ণ হয়েছে। তো 6 বছর পূর্ণ হওয়াতে তো এই বয়সে সে মোটামুটি একটু কথা বলতে ভালো মানে বুঝিয়ে কথা বলতে পারে এবং অল্প হলেও তো বুঝে। তো সন্ধ্যার পরে তার মা ওয়াশরুমে গিয়েছিল বাইরে, তো সে মানে ঘরের দরজায় দাঁড়িয়েছিল ছোট ছেলেটা। তো সে যখন দাঁড়িয়েছিল তো সে একটা জিনিস দেখছে, দেখে সে দৌড়ে ঘরে চলে আসছে। আসার পর সে তার আব্বাকে বলতেছিল, আব্বা আব্বা আমি তো দাদাভাইকে দেখতে পেয়েছি, অর্থাৎ নৌশের আলীর কথা বলছিল যে সে নাকি তার দাদাকে দেখেছে জাম গাছের একটা ডালে নাকি তিনি বসে আছেন, কালো কাপড় পরে, কালো রঙের কাপড় পরা ছিল, পাঞ্জাবি পরা ছিল, পায়জামা, তো তিনি নাকি ওই ডালে বসে আছেন। তো এই কথা ছেলের মুখ থেকে শোনার পর তিনি বিষয়টা একটু মনে মনে চিন্তা করেন, চিন্তা করে তিনি বলেন যে ছেলে কি নাকি দেখছে আন্তাজে এসে বলতেছে। তো তিনি কিছুক্ষণ চুপ করে বসে থাকেন এবং ওনার নিজের মতো কাজ করছিলেন, কিন্তু হঠাৎই একটু পর তিনি বিষয়টাকে মাথায় নেন, নিয়ে তিনি সাথে সাথেই বের হয়ে যান বাইরে টর্চলাইটটা হাতে নিয়ে, এবং তিনি ওই যে জাম গাছটা ছিল, যে জাম গাছে তার বাবা ফাঁসি দিয়ে মারা গিয়েছিল, ওই জাম গাছে তিনি লাইটটা ফোকাস করেন। ফোকাস করে তিনি দেখছিলেন যে না কিছুই নেই। তো এই বিষয়টাকে তিনি তেমন একটা পাত্তা দেন না যে ছেলে কি নাকি দেখছে, দেখে সে এরকম বলতেছে। সেদিন রাতে রফিক ভাই কাজ থেকে ফিরে বাড়িতে আসেন, আসার পর স্বভাবতই তিনি প্রতিদিন কাজ শেষ করে আসার পর তিনি গোসল করেন। অনেক সময় রাত হয়ে যায়, অনেক সময় সন্ধ্যা হয় কাজ শেষ করে আসার সময়। তো তখন নাকি প্রায় 9:30 বাজে, তিনি বাড়িতে এসে ঘর থেকে একটা লুঙ্গি নিয়ে তিনি তাদের যে পুকুর ছিল, পুকুর বলা যায় না, একটা ডোবা, ছোট একটা ডোবা, অর্থাৎ 150 জায়গার মধ্যে ছোট করে তারা পুকুরের মতো খনন করেছিল। তো সেখানে বৃষ্টির পানি জমে আছে, সেখানেই তারা তাদের বাড়ির যে কাপড় ধোয়া বা থালাবাটি ধোয়ার কাজকর্ম, গোসল করার কাজকর্ম সেখানেই তারা সম্পন্ন করে। তো তখন তো বললাম যে রাত 9:30 বাজে, রফিক ভাই একটা লুঙ্গি নিয়ে তিনি সরাসরি সে ডোবাতে চলে যান। ডোবাটার অবস্থানটা ছিল তাদের বাড়ির পশ্চিম দিকে, অর্থাৎ এক মানে বাড়িটার এক এক পার্শ্ব বরাবর। হেঁটে যেতে তাদের বাড়ি থেকে হেঁটে যেতে 20 কদম বা 25 কদম এরকম হবে, ওইখানে তিনি যান। যাওয়ার পর একটা বাঁশ কোপা ছিল চিকন, সে বাঁশের উপর তিনি লুঙ্গিটা রাখেন, রেখে একটা মগ নিয়ে এসেছিলেন তিনি, সেই মগ দিয়ে ডোবা থেকে পানি তুলে তিনি গোসল শুরু করে দেন। তখন হঠাৎ করেই ওনার চোখ যায় ডোবাটার অপর প্রান্তে এবং তিনি দেখেন একটা মানুষের মতো, অবয়বের মতো একটা দেহ, সেটা উল্টো হয়ে পানিতে ভেসে আছে এবং দেখে মনে হচ্ছে যে কেউ কোনো মৃত ব্যক্তি উল্টো হয়ে ভেসে আছে পানিতে। তো এই জিনিসটা তিনি একটু ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলেন। তো অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটা দেখলেন। দেখার পর ওনার অনেক ভয় করছিল, তখন তিনি ওখান থেকে এক দৌড় দিয়ে উঠে ঘরে আসেন। আসার পর তিনি টর্চলাইট খুঁজছিলেন যে টর্চলাইটটা দিয়ে তিনি শিওর হবেন যে এটা আসলেই কি, আমি যেটা দেখেছি এটা সত্য কিনা। তো ওনার ভাইও ছিল রুমে, ওনার ভাইকে তিনি বড় ভাই, তো বড় ভাইকে তিনি বলেন যে আমি এরকম এরকম দেখলাম পুকুরে, একটা মানুষের মৃতদেহের মতো একটা উল্টো হয়ে ভেসে আছে পানিতে। তো এই জিনিসটা বলার পরে বড় ভাইও যে বলে যে ঠিক আছে চল গিয়ে দেখে আসি। তো টর্চলাইটটা হাতে নিয়ে তারা দুজনেই ওই ডোবার পারে আসে। আসার পর তারা যখন টর্চলাইট ফেলে তো দেখে যে না, ডোবার পানি নর্মাল, স্বাভাবিক, কোনো কিছুই নেই। কিন্তু রফিক ভাই কোনোভাবেই মানতে পারছেন না এই বিষয়টা। তিনি খুবই স্পষ্টভাবে জিনিসটা দেখেছেন এবং তিনি সজ্ঞানে জিনিসটা দেখেছেন। এভাবে তিনি জিনিসটা দেখে ঘরে এসে একটা লাইট নিয়ে ওখানে আস্তে আস্তে জিনিসটা উধাও হয়ে যাবে এটা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তখনই রফিক ভাইয়ের মনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় এবং বড় ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে তারা একটা জিনিস বুঝতে পারে যে তাদের সাথে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে, যেটার কোনো ব্যাখ্যা তারা কোনোভাবেই বের করতে পারতেছে না। তো এই বিষয়টা, এই যে কয়েকদিনের যে বিষয়টা, বড় ভাই তার বাবার মতো কালো কাপড় পরা মানুষের স্বপ্ন দেখল, অন্যদিকে তার বড় ভাইয়ের ছোট ছেলে জাম গাছে তার দাদাকে দেখলো কালো কাপড় পরে বসে আছে। আবার রফিক ভাই দেখলেন পুকুরে একটা মানুষ উল্টো হয়ে ডুবে আছে। তো এই জিনিসটা তিনি তাদের গ্রামের মসজিদের যে ইমাম সাহেব আছেন ওনার সাথে বিষয়টা শেয়ার করবেন বলে ঠিক করেন। তো বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর রফিক ভাই একদিন সময় করে তাদের যে মসজিদের ইমাম সাহেব আছেন ওনার বাসায় যান। অর্থাৎ ওনার বাসাটা ছিল মসজিদের সাথেই, পাকা করা একতলা একটা ছোট রুম ছিল দুইটা, ওই রুমেই তিনি ওনার স্ত্রী নিয়ে থাকতেন। ইমাম সাহেবকে সবগুলো বিষয় শেয়ার করার পর তিনি বলেন যে হুজুর বলেন যেটা যে এটা কোনো খারাপ জিনের কাজ কারবার হতে পারে, তবে পুরোপুরিভাবে শিওর না হয়ে এটা আন্তাজে বলা ঠিক হবে না। তো তিনি নাকি রফিক ভাইকে বলেন যে তিনি দুই তিন দিন পর বিষয়টা ক্লিয়ার হয়ে তিনি জানাবেন রফিক ভাইকে, এবং হুজুর নাকি এটাও বলে দেন যে এই কয়েকদিনের ভিতরে যদি অন্য কোনো সমস্যা দেখা দেয়, অর্থাৎ যে কোনো ধরনের মনে হয় যে এটা অস্বাভাবিক কিছু ঘটছে, সাথে সাথে যেন ইমাম সাহেবকে জানানো হয়। রফিক ভাই তখন ইমাম সাহেবের নাম্বারটা মোবাইলে সেভ করে রেখে দেন। ইমাম সাহেব বলেন যে আমি কিছু পানি পোড়া দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা প্রতিদিন নিয়ম করে দুবেলা পান করবেন। তো ছোট একটা বোতলে ইমাম সাহেব কিছু আরবি আয়াত পাঠ করে ফু দিয়ে ওই পানি পোড়াটা দিয়ে দেন রফিক ভাইয়ের কাছে। তো রফিক ভাই বাসায় এনে ওনার ভাইকেও অর্ধেক বোতল পানি দিয়ে বুঝিয়ে বলে দেন যে এগুলো যেহেতু নিয়ম করে ওনার স্ত্রী এবং ওনার ছোট ছেলেকে খাওয়ানো হয়। ওই দিন রাতের কথা, অর্থাৎ যেদিন রফিক ভাই ইমাম সাহেবের সাথে দেখা করে আসলেন, ওই দিন রাতেই একটা ঘটনা ঘটে তাদের পরিবারে। রফিক ভাইয়ের বড় ভাই ওনার রুমে একটু টুকটাক কাজ করছিলেন। তো কাজ শেষ করতে করতে প্রায় 12:30 এরকমটা বেজে যায়। অন্যদিকে তার যে স্ত্রী এবং ছোট ছেলে আছে তারা ঘুমিয়ে পড়েছে। তো শুতে যাবেন এমন একটা সময়ে ওই রফিক ভাইয়ের বড় ভাই একটা জিনিস দেখেন যে তাদের ঘরের দরজাটা কিন্তু খোলা ছিল, এবং দরজাটা যখন তিনি লাগাতে যাবেন তখন তিনি দেখেন একটা ছোট সাদা রঙের খুব ধবধবে খরগোশের বাচ্চা একটা ছোট। এই খরগোশের বাচ্চাটা দেখে তিনি ভাবেন যে তাদের প্রতিবেশী একজন বেশ কয়েকদিন আগে কিছু খরগোশ কিনে এনেছিলেন পালার জন্য। তো তিনি ভাবলেন যে খরগোশের বাচ্চাটা হয়তো তাদের হয়তো রাতের বেলা কোথাও যেতে পারেনি, এখানে তাদের উঠোনে রয়ে গিয়েছে। তো তিনি ভাবলেন যে এটাকে ধরে ইনি আপাতত তাদের ঘরে রেখে দিবেন, পরদিন সকালে সেটা যার মালিক তাকে দিয়ে আসবেন, যেটা খরগোশের বাচ্চাটা। তো যখন তিনি খরগোশের বাচ্চাটাকে ধরতে যাবেন তখন তিনি এক কদম আগালে খরগোশের বাচ্চাটা তিন কদম সামনে আগায়, তিনি দুই কদম সামনে আগালে খরগোশের বাচ্চাটা আরো কয়েক কদম সামনে আগায়। তো এইভাবে তিনি যখন ওই খরগোশের বাচ্চাটার পিছু পিছু যাচ্ছিলেন তো তিনি একটা পর্যায়ে খেয়াল করেন খরগোশের বাচ্চাটা তাদের বাড়ির এক পেছনের যে জাম গাছটা আছে বড় ওই জাম গাছের দিকে যাচ্ছে। তো জাম গাছের দিকে যখন যাচ্ছে তখন তিনি বুঝে যান ব্যাপারটা যে না, এটা স্বাভাবিক কিছু না, হ্যাঁ এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কারণ হুজুরের সাথে আলাপ আলোচনা করে তিনি যেটা জানতে পারলেন যে এরকম কিছু যদি তারা অস্বাভাবিক কিছু দেখে তো এটার ধারে কাছে যেন না যায় বা এটাকে যেন পাত্তা না দেয়, এটা হুজুর খুব ভালোভাবেই বলে দিয়েছিলেন। তো এই জিনিসটা যখন তিনি দেখেন যে খরগোশের বাচ্চাটা ওই জাম গাছের কাছাকাছি চলে যাচ্ছে তখন তিনি ওটার পিছু ছেড়ে দেন। ছেড়ে দিয়ে তিনি দ্রুত পায়ে হেঁটে ঘরের ভিতরে চলে আসেন, এসে তিনি দরজা লাগিয়ে দেন এবং মনে মনে যা দোয়া দরুদ পারেন তিনি সেগুলো পড়ছিলেন। পড়তে পড়তে তিনি বিছানায় শুয়ে পড়েন। এভাবে কয়েকদিন পর রাতের বেলা একদিন রফিক ভাইয়ের বড় ভাই তিনি কাজ থেকে আসেন বাসায়, বাড়িতে আসেন। আসার পর তিনি উঠোনে একটা খুঁটি কুপছিলেন যে খুঁটির মধ্যে তিনি ছাগল কিনে আনবেন কয়েকদিন পরে, ছাগল তিনি বেঁধে রাখবেন, একটা খুঁটি কুপছিলেন। তো খুঁটি যখন কুপছিলেন তিনি তখন হঠাৎ করে, মানে সময়টা ছিল প্রায় রাত 8-9 দিকে এরকম একটা সময়, আর আশপাশে যেহেতু বিভিন্ন গাছপালা আছে, বাইরে তেমন একটা লাইট নেই, লাইট দেওয়া হয়নি তাদের বাড়ির বাইরে, তো সে কারণে চারপাশটা বেশ অন্ধকারই থাকতো, কিন্তু চাঁদের আলো থাকলে মোটামুটি গাছের ফাঁক ফাঁক দিয়ে কিছুটা দেখা যেত। তো তিনি যখন ওই উঠোনে দাঁড়িয়ে বাঁশ কুপছিলেন মাটিতে, তখন হঠাৎ করে ওনার নজর যায় ডোবার পুকুর পাড়ে। ডোবাটা যে ছিল তাদের, ওই ডোবাটার পারে ওনার নজর যায় এবং তিনি দেখতে পান একটা কালো কাপড় পরা পরিহিত একটা ব্যক্তি সেখানে হাঁটাহাঁটি করছে। অর্থাৎ একবার সে ডোবার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়, আবার অপর প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, এভাবে সে হাঁটাহাঁটি করছে এবং তিনি বেশ অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকেন এবং শিওর হতে চাচ্ছিলেন যে আমি যেটা দেখছি এটা কি সত্যি কিনা। এবং তিনি অনেকক্ষণ দেখার পর তিনি দেখেন যে না, জিনিসটা কালো কাপড় পরিহিত যে লোকটা ওটা হাঁটাহাঁটি করছে, ওটা তো যাচ্ছে না এখান থেকে। তো তিনি তখন রুম থেকে টর্চ লাইটটা বের করেন, বের করার পর আবারও যখন তিনি ওই ডুবার পাড়ের দিকে লাইটটা ফোকাস করেন যে দেখেন কিছুই নেই, একদম খালি। তো তিনি এই বিষয়টা কোনোভাবেই ছাড় দিতে পারছিলেন না। আমি এটা খুব মানে তিনি বলছিলেন যে তিনি এটা খুব স্পষ্টভাবে দেখেছেন এবং অনেকক্ষণ তিনি সেদিকে তাকিয়েছিলেন, যতক্ষণ তিনি তাকিয়েছিলেন ততক্ষণই তিনি দেখেছেন লোকটা পুকুরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হাঁটাহাঁটি করছে, কালো কাপড় পরা, মুখ ফেস বোঝা যাচ্ছিল না একটু, শুধুমাত্র উপরে জামা, কালো একটা জামা আর কালো পাজামা, এরকম একটা কাপড় পরিহিত ব্যক্তি। তো কয়েকদিন পর রফিক ভাইকে হুজুর কল করেন যাওয়ার জন্য। রফিক ভাই ওনার বড় ভাইকে সাথে নিয়ে হুজুরের কাছে যান। যাওয়ার পর হুজুরকে বলেন যে এই কয়েকদিনের ভিতরে আমাদের সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমরা যেটা দেখেছি পরবর্তীতে আমরা শিওর হওয়ার জন্য যখন টর্চ লাইট নিয়ে গিয়েছি জিনিসটা দেখার জন্য, তখন দেখি যে না কিছুই নাই। তারপর খরগোশে কথাটাও বললেন রফিক ভাইয়ের বড় ভাই। তো এগুলো বলার পর ইমাম সাহেব বলেন যে আপনাদের ভাগ্য খুবই ভালো যে আপনারা সময় মতো আমার কাছে এসেছেন এবং আমি যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে কিছু খারাপ জিন আছে, যে জিনগুলো আপনাদেরকে মায়া দেখায় বা আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল এবং আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে আপনাদের ফ্যামিলিতে, এবং খুবই রিস্কের মধ্যে আছেন আপনারা। এই কথাটা ইমাম সাহেব বলছিলেন তাদেরকে। ইমাম সাহেব তখন রফিক ভাইকে একজন হুজুরের ঠিকানা দিয়ে দেন যে আপনারা ওই হুজুরের সাথে আজকে দেখা করেন, দেখা করার পর শুধু বলে দিবেন যে আমি পাঠিয়েছি, মানে অর্থাৎ ইমাম সাহেবের কথা বললেই তিনি সব কিছু বুঝে যাবেন, তারপর তিনি যা করার তা করবেন। রফিক ভাই ইমাম সাহেবের কাছ থেকে সেই হুজুরের ঠিকানাটা নিয়ে ওনার বড় ভাইকে সাথে নিয়ে সাথে সাথে সেখানে চলে যান। ওখানে যাওয়ার পরে রফিক ভাই দেখেন যে একটা ছোট টিনের ঘর, এবং টিনের ঘরটা দেখে টিনের ঘরের দুপাশ চারপাশে কোনো টিনের বেড়া নেই, উপরের দিকে টিনের বেড়া আর চারপাশে নেট দেওয়া, এবং দেখে এরকমটা মনে হচ্ছিল যে ওই ঘরের ভেতরে পূর্বে মুরগির ফার্ম ছিল, এরকম একটা কিছু যে মুরগি ব্রয়লার মুরগি পালন করা হতো এরকম একটা ঘর। ওই ঘরেই হুজুর মানে ওই ঘরটাই হুজুরের চেম্বার, মানে হুজুর যে প্যারানর্মাল জিন রিলেটেড সমস্যার রোগী দেখেন তিনি ওখানেই বসে রোগী দেখতেন। তো হুজুরের কাছে যাওয়ার পর দেখেন যে বেশ ভিড় হুজুরের ওখানে, অনেকজন মানুষ এসেছে। তো এর মধ্যে রফিক ভাই যখন হুজুরের অ্যাসিস্ট্যান্টকে বিষয়টা বলেন যে আমাদেরকে এরকম এমন অমুক ইমাম সাহেব পাঠিয়েছেন, তখন সাথে সাথে হুজুর বলেন যে ঠিক আছে তোমরা আসো, ভিতরে চলে আসো। তো ভিতরে যাওয়ার পরে হুজুর জানতে চান যে তোমাদের কি কারোর সাথে কোনো শত্রুতা আছে কিনা। হুজুর বলেন যে না, আমাদের তো কারোর সাথে কোনো শত্রুতা নেই, আমরা স্বাভাবিকভাবে আমাদের জীবনযাপন করছি, আমাদের সাথে তেমন কারো কোনো টাকা পয়সার লেনদেন নেই যে আমাদের সমস্যা থাকবে। তো হুজুর বলেন যে তোমাদের যে সমস্যাটা সেটা অনেক জটিল একটা সমস্যা এবং কিছু খারাপ জিন তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছে, এবং হুজুর এটাও কনফার্ম করে দেন যে অর্থাৎ রফিক ভাইয়ের যে আব্বা নৌশের আলীর মৃত্যুর পেছনে নাকি এই সব জিনেদের হাত ছিল। তো এই কথাটা নাকি রফিক ভাই মোটেই বিশ্বাস করতে চান না যে না তিনি তো আত্মহত্যা করেছেন। তো হুজুর তেমন নাকি বিষয়টাকে জোরাজুরি করেন না যে না ঠিক আছে সে যেটা বুঝতেছে সেটাই বুঝুক। তো তারপর হুজুর তাদেরকে কাগজে লেখা কিছু আরবি অক্ষর লাল কালিতে সেগুলো একটা ছোট পলিথিনে বেঁধে তাদেরকে দিয়ে দেন যে এগুলো যাতে তারা ঘরের চার কোণে চারটা ঝুলিয়ে রাখে। আর কিছু তেল পোড়া দিয়ে দেন একটা ছোট বোতলে, সরিষার তেল পোড়া। ওই তেল পোড়াটা যেন প্রতিদিন ঘুমানোর আগে রাতের বেলা প্রত্যেকের শরীরে বুকের মধ্যে মালিশ করে তারপর ঘুমিয়ে যায়। এবং যদি কোনো খারাপ কিছু দেখে, ওই যে আগে যেরকম জিনিস তারা দেখেছে, এরকম দেখলে যেন তারা পাত্তা না দেয় এবং ওদিকে খেয়াল না করে নিজেদের মতো নিজেদের কাজ করে। এবং আরো কিছু উপদেশমূলক অ্যাডভাইস সেই হুজুর তাদেরকে দিয়ে দেন। তো পরবর্তীতে সব কথাগুলো শুনে হুজুরের কাছ থেকে রফিক ভাই ওনার বড় ভাইকে নিয়ে বাড়িতে চলে আসেন। এরপর থেকে প্রায় এক থেকে দুই সপ্তাহ তারা আর কোনো ধরনের সমস্যা ফেস করেনি, তাদের পরিবার ভালোই চলছিল। কিন্তু দুই সপ্তাহ পর থেকে হঠাৎ করে রফিক ভাইয়ের বড় ভাইয়ের শরীর খারাপ হতে শুরু করে, মানে প্রচণ্ড জ্বর, বমি, মাথা ব্যথা, পেট ব্যথা, সাথে অনেক সর্দি কাশি, এগুলো কোনোভাবেই সারছিল না। গ্রামের যে চিকিৎসকরা আছেন, ডাক্তাররা আছেন, ফার্মাসিস্ট, তাদেরকে দেখানোর পরেও কোনো রকম সমাধান হচ্ছিল না। তো এক সময় রফিক ভাই তাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে কিছু পানি পোড়া এনে দিলে, সেই পানি পোড়া খেয়ে কিছুটা অল্প একটু রফিক ভাইয়ের বড় ভাইয়ের রোগ কিছুটা কমে আসে, জ্বরও কমে এবং মাথা ব্যথা পেট ব্যথা যেগুলো ছিল সেগুলো কিছুটা কমে আসে, কিন্তু পুরোপুরিভাবে সারে না। তো এভাবে দুই তিন দিন যায়, দুই তিন দিন পর আবার পুনরায় আগের মতো শারীরিক সমস্যা দেখা দেয়। বেশ দুই থেকে তিন সপ্তাহ যাবত রফিক ভাইয়ের বড় ভাই উনি অসুস্থ, কোনোভাবেই কাজকর্মে যেতে পারছেন না। এদিকে যেহেতু তারা দিনমজুর, প্রতিদিনের কাজ করে টাকা রোজগার করে সেটা দিয়ে তারা বাজার করে খায়, তো সেই হিসেবে তো প্রায় 15-20 দিন যাবত যেহেতু তিনি কাজে যেতে পারছেন না, তাদের সংসার তো আর চলে না। এদিকে রফিক ভাইও প্রতিদিন কাজে গিয়ে যা টাকা রোজগার করতে পারেন সেগুলো দিয়ে তিনি বাজার করে কোনো মতে বড় ভাইয়ের ওয়াইফ, বড় ভাইয়ের ফ্যামিলিটা এবং নিজের পরিবারটাও তিনি কোনো রকমে সামলে নিচ্ছেন। রফিক ভাইয়ের বড় ভাই বলেন, তিনি যেদিন থেকে অসুস্থ হয়েছেন সেদিন থেকেই নাকি তিনি প্রতিদিন খুব ভয়ানক রাতে স্বপ্নে দেখতেন, খারাপ খারাপ স্বপ্নে দেখতেন, এবং ওনার স্বপ্নে প্রায়শই একটা কালো কাপড় পরা লোককে তিনি দেখতে পেতেন এবং সে এসে হুমকি দিত। তো এই কথা যখন রফিক ভাই শুনেন এবং তিনি মিলানোর চেষ্টা করেন, ওনার বাবাও তো সেম স্বপ্ন দেখত এবং ওনার বাবাও তো অসুস্থ হয়ে গিয়েছিলেন, অসুস্থ হওয়ার পর তিনি আত্মহত্যা করেন। তো রফিক ভাই এই বিষয়টা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যান যে বড় ভাইয়ের অবস্থা যদি ওনার বাবার মতো হয়ে যায় তাহলে সে কি করবে, তাদের ফুল ফ্যামিলিটাকে সে হারাবে। তো এই জিনিসটা যাতে না হয় তিনি আবারও সেই বড় হুজুরের কাছে যান এবং তিনি আকুতি মিনতি করে হুজুরকে বলছিলেন যে আমার বাবার সাথেও তো এরকম এরকম ঘটেছিল, তিনি সুইসাইড করার আগে অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন এবং রাতে তিনি এরকম এরকম খারাপ স্বপ্ন দেখতেন এবং তিনি প্রায়শই দেখতেন যেটা কালো কাপড় পরিহিত একটা লোক তিনি স্বপ্নে দেখতে পেতেন রাত্রেবেলা। তো এই স্বপ্নটা এখন রফিক ভাইয়ের বড় ভাইও দেখতেছে। তো হুজুর এগুলো শোনার পর বলতেছে যে আপনাদের সমস্যাটার সমাধান করা দরকার। এখন ওই হুজুর বলছিলেন যে তিনি এখন এই কাজটা করতে পারবেন না, কারণ তিনি নিজেই শারীরিকভাবে অনেকটা অসুস্থ এবং ঝুঁকির মধ্যে আছেন। তো সেই হিসেবে তিনি নাকি রফিক ভাইদের পারিবারিক যে সমস্যাটা সেটা মিটমাট করতে পারবেন না। তো তিনি বলছিলেন যে ওনার পরিচিত একজন কবিরাজ আছেন, হিন্দু কবিরাজ, ওই হিন্দু কবিরাজের ঠিকানাটা রফিক ভাইকে ওই হুজুর দিয়ে দেন এবং বলেন যে আপনি ওনার সাথে যোগাযোগ করেন, যত দ্রুত পারেন যোগাযোগ করে আপনি দরকার হলে ওনাকে বাড়িতে নিয়ে আসেন, এসে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেন, আর বেশি দেরি হয়ে গেলে নাকি পারিবারিক অনেক ক্ষতি হয়ে যেতে পারে হুজুর রফিক ভাইকে বলে দেন। রফিক ভাই হুজুরের দেওয়া ঠিকানা অনুযায়ী সেই কবিরাজের কাছে যান, কবিরাজের সাথে কথা বলেন এবং কবিরাজ বলেন যে তিনি আগামী 3-4 দিনের ভেতরে তাদের বাড়িতে যাবেন। এ কথা বলে দেওয়ার পর রফিক ভাই তিনিও বাড়িতে চলে আসেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হল আগামী দুই দিন পরেই যেদিন রফিক ভাই ও কবিরাজের সাথে দেখা করেন এর ঠিক দুই দিন পরেই রফিক ভাইয়ের বড় ভাই পুনরায় অর্থাৎ রফিক ভাই বড় ভাই, তাদের যে জামগাছটা ছিল, যে জামগাছে তার বাবা সুইসাইড করেছিল দড়িতে ঝুলে, ঠিক সেখানেই ওই বরাবরই তার বড় ভাই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এবং এই জিনিসটা তারা পুনরায় রাতের বেলা ঘুম থেকে উঠে সকালে জিনিসটা তারা দেখে। এবং অবাক করার বিষয় হল, জামগাছের যে ডালে রফিক ভাইয়ের বাবা আত্মহত্যা করেছিল রশি ঝুলে, ওই ডালে রশির কিছু অংশ পেঁচানো ছিল, কিছু অংশ ওখানে পেঁচানো ছিল, ওটার নামানো হয়নি। ওই ঠিক ওই পেঁচানোর অংশটার ঠিক পাশেই আরেকটা দড়ি ঝুলন দড়িতে রফিক ভাইয়ের বড় ভাই সুইসাইড করে। এবং সুইসাইডের যে লাশটা সেটা নামানোর পর যেটা দেখা যায়, যে রফিক ভাইয়ের পিঠের মানে কিছু অংশ নীল বর্ণ ধারণ করেছে, মানে হালকা হালকা নীল রঙের, মানে বোঝা যাচ্ছে যে শরীরের ভিতরে, মাংসর ভিতরে, চামড়ার নিচে এরকম নীল নীল কিছু দাগ, এরকম একটা দেখা যায়। আর জিব্বাটা বের হয়েছিল, দাঁত দিয়ে কামড় দিয়েছিল জিব্বাটা, এরকম একটা অবস্থায় লাশটা নামানো হয়। তো পুলিশ পুনরায় সেই লাশটাকে ময়নাতদন্ত করতে পাঠায়, এবং যেহেতু কোনো প্রমাণও তারা আবার পুনরায় না পায় না, এবং সুইসাইড যেহেতু হয় সেটা সুইসাইড কেস হিসেবেই পুলিশ ধরে নেয়। দুই বছরের ভেতরে রফিক ভাই ওনার মা, ওনার বাবা এবং ওনার বড় ভাইকে হারিয়ে ফেলেছেন। ওনার মার বিষয়টা তো উনি মেনে নিতে পারছেন যে স্ট্রোক করে মারা গিয়েছেন, তাও তো একটা মানা যায়, মনকে বোঝানো যায়, কিন্তু নিজের বাবা এবং নিজের বড় ভাইয়ের ব্যাপারটা তিনি কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারছেন না। এবং ওনার বড় ভাইয়ের স্ত্রী পুরোপুরি ভেঙে পড়েছেন, মানে এমত অবস্থায় কি করবেন, এত ছোট একটা ছেলে, সাড়ে ছয় বছর একটা ছেলে, ওকে নিয়ে এখন কি করবেন, কোথায় যাবেন, কিভাবে চলবে সংসার। তো এই বিষয়টা না রফিক ভাই অনেক চিন্তা করেন, এবং উনি এতটাই টেনশনে পড়ে গিয়েছিলেন, উনি এতটাই ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন, নিজের কাজকর্মটুকু তিনি ভালোভাবে করতে পারছিলেন না। এদিকে যে নিজের বড় ভাইয়ের স্ত্রীকেও খাওয়াতে হবে, ওনারা তো ওনার স্বামী মারা যাওয়ার পরে বেশ কয়েক মাস তারা তার বাপের বাড়িতেই ছিল, তো পরবর্তীতে বেশ কয়েকদিনের জন্য তারা এখানে আসে। আসার পর রফিক ভাই যার ইনকাম করেন প্রতিদিন, সেটা দিয়ে তিনি ওনার বড় ভাইয়ের বউয়ের জন্য এবং তার নিজের ফ্যামিলির জন্য কিছু বাজার করে এনে দেন। আশেপাশের প্রতিবেশীরা যারা ছিল তারাও এই বিষয়টা নিয়ে অনেক ভয় পেয়ে আছে, এবং তারা এই জিনিসটা আসলে বুঝতে পারতেছে না যে এই দুইটা লোক, নওশের আলী এবং রফিক ভাইয়ের বড় ভাই, তারা যে নিজে সুইসাইড করে মারা গিয়েছে, তারা তো মানসিকভাবে কোনো ডিপ্রেস ছিল না, শুধু অসুস্থ ছিল, আর তাদের তো কোনো মানসিক সমস্যাও ছিল না যে কারণে যে তারা সুইসাইড করবে। তো এই বিষয়টা নিয়ে পুলিশ তো অনেক তদন্ত করেছে, কিন্তু তারা পুলিশ পরবর্তীতে এটা সুইসাইড কেস হিসেবে ধরে নেয়। রফিক ভাই খবর পান যে তিনি যে কবিরাজের কাছে গিয়েছিলেন, ওই কবিরাজ ওনাকে ডেকেছেন। তো কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ বলেন যে আপনারা দেরি করে ফেলেছেন, এবং নিজেদের পরিবারকে আরো একটু সুরক্ষিত রাখার উচিত ছিল, যে কারণে সেটা পারেনি এবং এই দুর্ঘটনাগুলো ঘটেছে। তারপর ওই কবিরাজ নাকি কিছু কাজ করার জন্য বলে দিয়ে দেয়, এবং কিছু তাবিজ, পানি পড়া, তেল পড়া, এরকম জিনিস নাকি ওই কবিরাজ দিয়ে দেওয়ার পর সেগুলো ব্যবহার করার পরও নাকি তাদের মানসিক যে সমস্যাটা সেটা কম ছিল না। তো প্যারানর্মাল যে সমস্যাটা ছিল, স্বপ্ন দেখা, এই স্বপ্ন দেখাগুলো বন্ধ হয়ে যায়, রফিক ভাই নিজেও আর স্বপ্ন দেখছিলেন না। তো এভাবে বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর ওনার বড় ভাইয়ের যে ছোট ছেলেটা ছিল প্রায় সাড়ে ছয় বছর, সাত বছরের, সেও তাদের যে ডুবাটা ছিল ছোট, ওই ডুবাটে নাকি ডুবে মারা যায়। ঘটনাটা ঘটেছিল একদিন দুপুরবেলা, ওনার বড় ভাইয়ের ওয়াইফ তার ছেলেকে নিয়ে ডুবার পারে যায় গোসল করার জন্য। তো তিনি ওনার ছেলেকে, ছেলে যেহেতু সাত বছর বয়স, সাড়ে ছয় সাত বছর বয়স, মোটামুটি একটু বুঝে, তো সে তাকে ওখানে পুকুর ঘাটেই ডুবার পারেই বসিয়ে রেখে তিনি বলেন যে তুমি বসে থাকো, আমি আসতেছি, কিছু কাপড় চোপড় নিয়ে আসি ঘর থেকে। তো তিনি যাওয়ার সময়, তিনি ডুবা থেকে উঠে যাওয়ার সময় দেখছিলেন যে ছেলে পানি নিয়ে খেলা করতেছে, অর্থাৎ পানি হাত দিয়ে পুকুর থেকে পানি উঠিয়ে নিজের শরীরে ছিটিয়ে দিতেছে। তো এরকম জিনিস তিনি দেখে যান। তো তিনি যখন ঘরে যান, ঘর থেকে তিনি কাপড় চোপড় হাতে নেন, হাতে নিয়ে তিনি যখন আবার পুনরায় ডুবার পারে চলে আসেন, তখন তিনি দেখেন যে ওনার ছেলে ডুবার পারে নাই। তো এই জিনিসটা দেখে তিনি কিছুটা ভয় পেয়ে যান এবং চারপাশটা ভালোভাবে খোঁজাখুঁজি করছিলেন এবং তার নাম ধরে ডাকছিলেন। তো জোরে জোরে তিনি যখন নাম ধরে ডাকছিলেন, তখন রফিক ভাইও বাসায় ছিল, ওনার ওয়াইফও বাড়িতে ছিল। তো তারাও ওনার ডাকাডাকি শুনে তারা ছুটে আসে ডুবার পারে। ডুবার পারে আসার পর দেখতেছে যে তাদের ভাতিজা নিখোঁজ, পাওয়া যাচ্ছে না তাকে। নাকি একটু আগে, এই মিনিট এক দুই মিনিট আগে তাকে পুকুরের এখানে রেখে গিয়েছেন তার মা, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তো ভালোভাবে চারপাশটা, এদিকে বাঁশঝাড়ের এদিকে এবং পুরো বাড়ি, আশেপাশে বাড়িঘর অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, তারপরও নাকি ওই ছোট ছেলেকে পাওয়া যায় না। এভাবে বেশ অনেক ঘন্টা খোঁজাখুঁজির পর তারা যখন ক্লান্ত হয়ে নিজেদের ঘরে চলে আসেন, তখন হঠাৎ করে পুকুরের দিকে নজর যেতেই তারা দেখেন পুকুরের অর্থাৎ ওই ডুবার মাঝ বরাবর তাদের ছেলের মৃতদেহ ভেসে আছে এবং শরীরটা ফুলে গিয়েছে এবং পেটটা অনেকটাই ফুলে গিয়েছে, মনে হচ্ছিল সে অনেক পানি খেয়েছে। তো সাথে সাথে রফিক ভাই ডুবাতে নেমে পড়েন, নেমে তিনি তার ভাতিজাকে কুলে করে নিয়ে উঠান, কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গিয়েছে। এভাবেই রফিক ভাইয়ের ভাতিজাও মারা যায়। এই কয়েক বছরের ভিতরে রফিক ভাইয়ের পুরো পরিবার নিঃস্ব হয়ে যায়। বাবা, বড় ভাই এবং বড় ভাইয়ের ছোট ছেলের এরকম রহস্যজনক মৃত্যুতে তাদের পুরো পরিবার খুবই শোকাহত। এইভাবে মাসখানেক কেটে যায়। রফিক ভাইয়ের বড় ভাইয়ের যে স্ত্রী ছিলেন তিনিও আর এখানে আসেন না, তিনি বাপের বাড়িতে চলে গিয়েছেন পার্মানেন্টলি। আশেপাশে যারা প্রতিবেশীরা আছে তারা বলতেছিল রফিক ভাইকে যে এটা কোনো সাধারণ সমস্যা না, হয়তো কোনো আলগা সমস্যা থেকে বা জিন রিলেটেড সমস্যা থেকে এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটেছে। তো এই নিয়ে যেন কোনো কবিরাজ বা তান্ত্রিকের সাথে আলাপ আলোচনা করে। তো তাদের কথা শুনে রফিক ভাই ওই যে কবিরাজের ঠিকানায় আগে তিনি গিয়েছিলেন সে কবিরাজের কাছে যান এবং ওনাকে অনুরোধ করেন যে আপনি দয়া করে আসুন আমার বাড়িতে, এসে জিনিসটা আপনি দেখে যান। তো কবিরাজ রফিক ভাইয়ের কথা মতো তিনি রফিক ভাইয়ের সাথেই চলে আসেন তাদের বাড়িতে। তা আসার পর সেদিন ছিল বিকেলবেলা, কবিরাজ তাদের বাড়িতে এসেই চারপাশটা খুব ভালোভাবে নজরদারি দিচ্ছিল, যেখানে যেখানে তাদের লাশ পাওয়া গিয়েছিল অর্থাৎ ওই জাম গাছের ডালগুলো এবং ওই ডুবার পার থেকে শুরু করে ডুবার পানিগুলো তিনি ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। বেশ অনেকক্ষণ যাবৎ ওই কবিরাজ রফিক ভাইয়ের বাড়িতে ঘোরাঘুরি করেন। তো ওই সময় নাকি রফিক ভাইয়ের যে ওয়াইফ ছিল সেলিনা, তিনি নাকি বিষয়টাকে খারাপ নজরে দেখছিলেন এবং তিনি সহ্য করতে পারছিলেন যে এখানে কবিরাজ নিয়ে এসেছে কেন, তিনি এখানে ঘোরাঘুরি করছেন। তো কবিরাজের যখন বাড়িটা পুরোপুরিভাবে ঘুরে দেখা শেষ হয়েছে, তিনি তখন রফিক ভাইকে বলেন যে আগামীকাল বিকেলবেলা যেন কবিরাজের বাড়িতে রফিক ভাই দেখা করেন। এ কথা বলে কবিরাজ সেখান থেকে চলে যান। পরদিন বিকেলবেলা রফিক ভাই ওই কবিরাজের বাড়িতে যান। সেখানে যাওয়ার পর কবিরাজ ওনাকে বেশ কিছু তথ্য জানান। সেটা হচ্ছে তিনি বলেন যে তার বাবা নওশের আলী, তার বড় ভাই এবং তার বড় ভাইয়ের ছেলের মৃত্যুর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে কেউ খুব খারাপভাবে কালো জাদু করেছে, যে কারণে কিছু জিন সব সময় রফিক ভাইদের বাড়িতে ঘোরাঘুরি করত এবং এমন একটা খারাপ জিন আছে যে নাকি বলি দেওয়া রক্তের মাধ্যমে শক্তি অর্জন করে সে এখানে এসেছে এবং সে প্রতিজ্ঞা করে এসেছে যাদের যাদের নাম দেওয়া হয়েছে হত্যা করার জন্য তাদেরকে সে মেরেই তারপরে সে এখান থেকে যাবে, এর আগে সে এখান থেকে নড়বে না। কবিরাজের মুখে এইসব কথাগুলো শুনে রফিক ভাই বিশ্বাস করতে চাইছেন না, কিন্তু কবিরাজ বারবার বলছিলেন যে এটাই বিশ্বাস করতে হবে, এছাড়া কি। তো তিনি বলেন, কবিরাজকে বলেন যে তাহলে এই কাজটা কে করতে পারে, কে আমার এত বড় শত্রু যে আমাকে এভাবে ক্ষতি করতে চাইছে। কবিরাজ তখন রফিক ভাইকে বলেন ওনার খুব কাছের একজন মানুষ এই কাজটা করেছে। কবিরাজ সর্বপ্রথমে তিনি বলতে চাচ্ছিলেন না, রফিক ভাইয়ের জোরাজুরিতে তিনি এক পর্যায়ে বলেন যে রফিক ভাইয়ের ওয়াইফ সেলিনা তিনি এই কাজটা করেছেন। এই কথাটা শোনার পর রফিক ভাইয়ের মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তিনি বিশ্বাসই করতে চাচ্ছিলেন না যে ওনার স্ত্রী কেন এই কাজটা করবে। তারপর কবিরাজ বলেন যে ওনার স্ত্রী একজন সনাতন ধর্মাবলম্বীর তান্ত্রিকের সহায়তা এই কাজটা করেন, এবং তিনি বিস্তারিত এটাও বলেন যে একটা খুবই খারাপ দানব জিন, সেই জিনটাকে ওই তান্ত্রিক দুটা মেয়ে বাচ্চা, বয়স কম দুটা মেয়ে বাচ্চাকে বলি দিয়ে সেই বলির রক্তের মাধ্যমে ওই জিনটাকে নাকি সে কাবু করে। কাবু করার পর ওই জিনটাকে সে আদেশ দিয়েছে যে তাদের ফ্যামিলির অর্থাৎ রফিক ভাইয়ের আব্বা, রফিক ভাইয়ের বড় ভাই, রফিক ভাইয়ের বড় ভাইয়ের বউ এবং তার ছেলে এই চারজনকে যেন পুরোপুরিভাবে শেষ করে দেয়া হয়। এরকমভাবে সেই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল রক্ত বলিদের মাধ্যমে। সেই হিসেবেই ওই জিনটা সব সময় ওই বাড়িতে ঘোরাফেরা করত, যে কারণে স্বপ্নের মধ্যেও তারা ওই জিনটাকে দেখত এবং ওই জিনটা সবসময় কালো কাপড় পরিহিত অবস্থায় ওই রূপে সে ঘোরাফেরা করত, যে কারণে বেশিরভাগ স্বপ্নতে তারা ওই জিনিসটাই দেখেছে। বিরাজ তখন বলেন যে তিনজনকে তো হত্যা করে ফেলেছে অলরেডি, এখন বাকি রয়েছে তার বড় ভাইয়ের ওয়াইফ। তার বড় ভাইয়ের ওয়াইফ এখন নেক্সট টার্গেট। তো রফিক ভাই বলছিলেন যে অন্ততপক্ষে ওনাকে বাঁচানোর জন্য ব্যবস্থা করে, সে তান্ত্রিককে খুব করজোর করে আকুতু মিনতি করে সে বলছিল। তো কবিরাজ বলেন যে ঠিক আছে, তিনি চেষ্টা করে দেখবেন, তবে যদি সফল হন তাহলে ওনাকে কিছু বকশিস দিতে হবে। তো ওই কবিরাজ নাকি তখনকার সময় কবিরাজ প্রায় 20,000 টাকার মতো বকশিস চায়। তো এই কাজটা করতে গেলে নাকি ওনার অনেক ঝুঁকি আছে ওনার অনেক, এবং অনেক কিছু মালামাল কিনতে হবে, তো সেই হিসেবে তিনি 20,000 টাকা চান। তো রফিক ভাইও সে কোনো রকমে কষ্ট করে তিনি বলেন যে ঠিক আছে, আমার তো একটু কষ্ট হবে টাকাগুলো জোগাড় করতে, তাও এই ওসিলায় যেন একজন মানুষের প্রাণ বেঁচে যায়, তাহলে না করুক বড় কোনো ক্ষতি হয়ে গেলে তো চারজনের পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেল। কবিরাজ তখন বলে দেন যে ওনার বড় ভাইয়ের যে ওয়াইফ ওনাকে আনতে হবে তাদের বাড়িতে, এবং সেখানেই তিনি একটা রিচুয়ালের ব্যবস্থা করবেন এবং সেই রিচুয়ালের মাধ্যমে তিনি সমস্ত সমস্যা সমাধান করে দিবেন। বেশ কয়েকদিন পর রফিক ভাই ওনার বড় ভাইয়ের ওয়াইফকে কল করে জানান যে এই সমস্যা এবং তিনি যেন বাড়িতে চলে আসেন। রফিক ভাই এখানে আরেকটা ঘটনা ঘটে, রফিক ভাই যখন কবিরাজের কাছ থেকে এরকম জিনিসগুলো শুনে সে বাড়িতে আসে এবং জানে যে তার ওয়াইফ এই জিনিসটা করেছে, তখন সে বাড়িতে এসেই তার ওয়াইফকে অনেক মারধর করে, মারধর করে প্রায় আত্মরার মতো অবস্থা। তো এর মতো অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে তার বাড়ির লোকজন, এবং তার বাড়ির লোকজন তাকে এটাও হুমকি দিয়ে যে তার নামে নাকি মামলা করবে। তো সে এটাকে মানে তোয়াক্কাই দেয় না, মানে পরপরও করে না। সে বলছিল যে হ্যাঁ, আপনার মেয়ে এরকম এরকম করেছে, কত বড় সাহস, সে ব্ল্যাক ম্যাজিক করে আমার পুরো ফ্যামিলিটাকে সে ধ্বংস করে দিয়েছে, এর চেয়ে আর কি ক্ষতি করা যায় মানুষের। তো তারপর যখন রফিক ভাইয়ের বড় ভাইয়ের স্ত্রী যখন বাড়িতে আসেন, তখন ওই কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ তখন আসেন, আসার পর তিনি একটা রিচুয়ালের ব্যবস্থা করেন। রিচুয়ালের জন্য কিছু জিনিসপত্রের প্রয়োজন ছিল, সেগুলোর ব্যাপারে কবিরাজ রফিক ভাইকে আগে থেকে ইনফর্ম করে রেখেছিলেন, এবং সেগুলোর মধ্যে কিছু কিছু জিনিস ছিল এরকম, লাল রঙের সিঁদুর, সিঁদুরের পাউডার, কিছু কবুতরের পাখনা, কিছু হাঁসের পাখনা, আর যে জাম গাছে তার বাবা এবং তার ভাই সুইসাইড করেছে সেই জাম গাছের কিছু ছোট ছোট ডালের অংশ, সেগুলো নাকি প্রয়োজন হবে। তো সব কিছুই রফিক ভাই আগে থেকে জোগাড় করে রেখেছেন। ওই এনে দেওয়া জিনিসগুলো দিয়ে একটা রিচুয়াল তিনি করেন, এবং রিচুয়াল করার পর পরবর্তীতে তিনি যে জিনটা এখানে এসেছিল, যে জিনটাকে পাঠানো হয়েছিল বলিদের মাধ্যমে, সেই জিনটাকে তিনি আটক করতে সক্ষম হন। এবং রফিক ভাই দেখেন যে একটা ছোট কাচের বোতলে নাকি তিনি ওই জিনটাকে বন্দি করেছিলেন, বন্দি করে তিনি ওই কাচের বোতলটাকে সাথে করে নিয়ে যান, এবং তিনি এটাও বলে দিয়ে যান যে তার ফ্যামিলির ফ্যামিলিতে আর কোনো সমস্যা হবে না। আর ওনার বড় ভাইয়ের ওয়াইফের যে ঝুঁকিটা ছিল সে ঝুঁকিটা সম্পূর্ণভাবে কেটে গেছে। তারপরেও যেন সাবধানে থাকে, সব দিক দেখে শুনে চলাফেরা করে, সেটা তিনি সেই উপদেশটা তিনি দিয়েছেন। পরবর্তীতে রফিক ভাই ওনার স্ত্রীকে সম্পূর্ণরূপে তালাক দিয়ে দেয়। রফিক ভাইয়ের স্ত্রীর পরিবারের লোকজন বলেছিল তাকে যে তার নামে মামলা করবে নারী নির্যাতনে, কিন্তু পরবর্তীতে তারা আর সেটা করেনি। অন্যদিকে রফিক ভাই তো জেনে গিয়েছেন যে এগুলো কোনো আত্মহত্যা ছিল না, সেই জিন, সেই দানব জিন তাদেরকে মেরে ফেলেছে। তাদের তার আব্বা নৌশের আলী, তার বড় ভাই এবং তার ছোট তার ভাইয়ের ছেলেকে তারা মেরে ফেলেছে। পরবর্তীতে রফিক ভাই ওই জামগাছটা পুরোপুরিভাবে কেটে বিক্রি করে দেন, আর তাদের যে ডুবাটা ছিল ওই ডুবাটা পরবর্তীতে তিনি ভরাট করে ফেলেন। ভরাট করে সেখানে ছোট আর একটা টিনের ঘর তুলে রাখেন এবং সেই টিনের ঘরে তিনি গরু লালন পালন করতেন কিছু। এই ছিল প্রথম ঘটনাটি। এখন চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। চয়ন দেব পেশায় একজন পুলিশ কনস্টেবল এবং সে মৌলভীবাজারের কোন একটা থানার আন্ডারে সে চাকরি করে। চাকরিরত অবস্থায় বিভিন্ন জায়গায় সে গিয়েছে, বিভিন্ন অভিজ্ঞতা সে অর্জন করেছে। এর মধ্যে একটা অভিজ্ঞতার কথা সে এখনো ভুলতে পারে না এবং সে অভিজ্ঞতার কথাটা খুব স্পষ্টভাবে মনে আছে। সেটা ছিল একটা মার্ডার কেসের ব্যাপারে তারা গিয়েছিল। তো তাদের ডিপার্টমেন্টের কাছে খবর আসে যে একটা গ্রাম অঞ্চলের একটা এলাকায় একটা গ্রামের বাড়িতে লাশ পাওয়া যায় ঘরের ভিতরে। তো সেই লাশটাকে রিসিভ করার জন্যই চয়ন ভাই উনি যান এবং ওনার সাথে আরো কয়েকজন কনস্টেবলকে পাঠানো হয়। তারা সেখানে যান গিয়ে কিছু, তাদের সাথে যে অফিসার ছিলেন তিনি কিছু রিপোর্ট লেখেন, আশপাশটা ভালোভাবে দেখেন। দেখার পর ওনারা একটা সাদা পলিথিনের ব্যাগ যে থাকে লাশ বহন করার, সেই ব্যাগের ভিতর ওই লাশটাকে ঢুকিয়ে নেন এবং লাশটার অবস্থা এরকম ছিল যে ওকে ওই লাশটাকে গলা কেটে হত্যা করা হয়েছিল বিছানার উপর, এবং হত্যা করার প্রায় চার দিন পরে খোঁজ পাওয়া যায়। যখন লাশটা পচে গিয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল চারপাশে, তো এই এরকম অবস্থায় প্রতিবেশীরা যখন জিনিসটা জানতে পারে এবং গন্ধ টের পায়, তারপর তারা পুলিশকে কল করে। পুলিশকে করার পর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গিয়ে দেখে এই অবস্থা। তারপর আচ্ছা, ওই লাশটাকে যখন পলিথিনে ঢুকানো হচ্ছিল তখন চয়ন ভাই তো সাথে ছিল, তো তিনি দেখছিলেন যে খুবই খারাপ অবস্থা লাশের। পুরো বডি অনেকটা ফুলে ফেঁপে গিয়েছে আর গলার কাটা অংশ কিরকম রক্তগুলো এখনো লেগে আছে আর কালচে কালচে ভাব হয়ে গিয়েছে। শ্বাসনালী এবং অন্যান্য রগগুলো ছিল সেগুলো কাটা অবস্থায় দেখা যাচ্ছিল, খুবই বিচ্ছিরি লাগছিল দেখতে। তো এই জিনিসটা দেখার পর তো স্বাভাবিকভাবেই একজন মানুষের খারাপ লাগতেই পারে, তো চয়ন ভাইয়েরও সেটা খারাপ লাগছিল। তারপর পরবর্তীতে উনি সহ আরো দুইজন কনস্টেবল সেটাকে একটা গাড়িতে করে নিয়ে আসেন। নিয়ে এসে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালের যে মর্গ ছিল সেই মর্গে ওই লাশটাকে দিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য লাশ ডোমের কাছে হস্তান্তর করার পর প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে যায়, তারপরেও কোনো আপডেট পাচ্ছিলেন না থানার পুলিশেরা। তারপর পরবর্তীতে খোঁজ খবর নেওয়ার জন্য চয়ন ভাইকে পাঠানো হয়। তো চয়ন ভাই সেখানে যান, গিয়ে তিনি খোঁজাখুঁজি করছিলেন ওই ডোমকে এবং বিভিন্ন জনকে জিজ্ঞাসা করছেন যে তিনি কোথায় আছেন। তো ডুম ঘরে সরাসরি তিনি যান, যার পর দেখেন যে তালাবদ্ধ অবস্থায় রাখা, কেউ নেই। তারপর তিনি অন্যান্য যে স্টাফ রয়েছেন হাসপাতালের তাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে উনি কোথায় আছেন। তো ওনাকে জিজ্ঞাসা করার পরও তারা বলে যে উনি আজকে সকালে নাকি তিনি এসেছিলেন ওই ডুম, সকালে এসে তিনি অসুস্থ বোধ করতেছিলেন, অসুস্থ বোধ করার পর তিনি সেখান থেকে চলে যান, বাড়িতে চলে যান। এরপর তিনি হাসপাতালের অন্যান্য স্টাফদের কাছ থেকে ডুমের বাড়ির ঠিকানাটা জেনে নিয়ে তিনি সরাসরি সেখানে চলে যান। সেখানে যাওয়ার পর দেখেন যে ডুম যে ছিলেন ওনার নাম ছিল রফিক মিয়া। তার নাম রফিক মিয়া হলেও হাসপাতালের অন্যান্য স্টাফরা তাকে পাগলা ডুম নামে চেনে, কারণ তার কাছে যখনই কোনো লাশ হস্তান্তর করা হয়েছে খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত সেগুলোকে প্রসেস করে তারপর সে ব্যাগ দিয়ে দেয়, ফেরত দিয়ে দেয়। তো এই কারণেই অনেক বছর যাবৎ সে, প্রায় 15-16 বছর যাবৎ সে হাসপাতালে কর্মরত আছে। তো যে কারণে ওখানের লোকেদের কাছে তার নাম পাগলা ডুম নামেই পরিচিতি লাভ করে। তো সেই পাগলা ডুমের বাসায় যখন চরণ ভাই যান, সেখানে যাওয়ার পর তিনি দেখেন যে সে বিছানায় শুয়ে আছে এবং তার খুবই জ্বর এবং সে খুবই অসুস্থ। তো চরণ ভাইকে দেখে সে পরিচয় জানতে চাইলে চরণ ভাই বলে যে আমি অমুক থানার একজন কনস্টেবল, আমাকে ওই লাশের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য পাঠানো হয়েছে। তো ওই লাশের ব্যাপারে যখন ওই পাগলা ডোম যখন শুনে যে চরণ ভাই ওই লাশের ব্যাপারে খোঁজ নিতে এসেছেন, তখন ওই পাগলা ডোম বলে যে ভাই ওই লাশটারে মনে হয় আমি ময়না তদন্ত করতে পারবো না, যে একটা অবস্থা, যে একটা পরিস্থিতি, যে একটা কাহিনী ঘটছে আমার সাথে লাশঘরে, এটাকে ময়না তদন্ত থেকে কাটার সময়, তো এই পরিস্থিতির কারণে দেখেন আমার শরীরের এই অবস্থা। তো চরণ ভাই তখন কৌতূহলী হয়ে তিনি জানতে চান ওই ডোমের কাছ থেকে যে আসলে কি হয়েছে, আপনি কি কারণে এত ভয় পেয়ে আছেন, বা আপনার শারীরিক অবস্থা এমন হয়ে গিয়েছে কেন, বা লাশেরই বা কন্ডিশনটা কিরকম। ওই ডোম তখন বলে যে আপনারা তো লাশ দিয়ে গিয়েছেন বিকালবেলা, তো বিকালবেলা লাশ দিয়ে যাওয়াতে আগামীকাল সকালবেলার জন্য হস্তান্তর করে দিই, আর এটা আমার কাছে অর্ডার ছিল। তখন আমি করলাম কি, সন্ধ্যার পরপরই আমি হাসপাতালে চলে গেলাম। ওই পাগলা ডোম তখন বলতেছিল যে সন্ধ্যার পরপরই তিনি হাসপাতালে চলে গিয়েছেন। যাওয়ার পর তিনি দেখেন যে তার যে ডোমঘর ছিল সেই ডোমঘরের বারান্দার সামনেই একটা স্ট্রেচারে সাদা ব্যাগে মোড়ানো একটা লাশ আছে। তারপর তিনি ওনার যে সহকারী ডোম ছিল দুইজন, ওই সহকারী ডোমদের সহায়তায় ওই লাশটাকে তিনি ভেতরে নিয়ে যান। ভেতরে নিয়ে একটা পাকা করা ব্রেঞ্চের মতো জায়গা ছিল, ওই জায়গাতে লাশটাকে রেখেই তিনি কাটাছিটি করেন। তো ওই ব্যাগ থেকে তিনি লাশটাকে খুলেন, খুলে দেখেন যে অবস্থা খুবই খারাপ এবং একটা বাজে স্মেল ছড়াচ্ছে চারপাশে। তো তখন তিনি করলেন কি, কিছু মেডিসিন ছিটিয়ে দিলেন উপরে আর নিজেরা মাস্ক পরে নিলেন সবাই। ওই লাশটাকে যখন তুলে পাকা বেডিটার উপরে রাখা হয়, তখন তিনি ওনার কাটাচিটির যন্ত্রপাতিগুলো বের করছিলেন। বের করার পর যখনই তিনি কাপড়টা সরিয়ে বুকের মাঝ বরাবর ছুরিটা লাগাতে যাবেন, তখন তিনি হঠাৎ করে খেয়াল করেন যে লাশের তো গলা কাটা ছিল, শ্বাসনালী কাটা ছিল। তো তিনি খেয়াল করেন কিছু মুহূর্তের জন্য যে ওই শ্বাসনালীটা অল্প একটুর জন্য নড়ে উঠেছে, মানে কয়েক মুহূর্তের জন্য সেটা একটু নাড়া দিয়েছে শ্বাসনালীটা। তো এটা তিনি খেয়াল করলেন। খেয়াল করার পর তিনি দেখলেন যে অন্য যে দুইটা ডোম আছে না, ওনার সহকারী ডোম, তারাও তো তাকিয়ে রয়েছে এদিকে। তো তিনি তাদের জিজ্ঞেস করলেন, এই তোরা কি কিছু দেখছিস? তারা বলে যে না ওস্তাদ, আমরা তো কিছু দেখি নাই, কি হয়েছে? তো ডোম, পাগলা ডোম তখন তাদেরকে বলেন যে আমি তো দেখলাম যে লাশটার শ্বাসনালী একটু নাড়া দিল। তো তারা বললো যে চোখের ভুল হইতে পারে, আপনি আপনার কাজ শুরু করেন। তো তিনি ওনার মতো করেই ওনার কাজ করছিলেন। তো কাজ করতে করতে অনেকটা প্রায় শেষের দিকে এসে পড়েছেন। সব কাজকর্ম শেষ করে তিনি আবার পুনরায় সেলাই করবেন। এখন সেলাই করার জন্য যে সুই সুতা লাগে, সুই কিন্তু ছিল, কিন্তু সুতাটা প্রায় শেষ, অল্প একটু সুতা বাকি, সেই সুতাটা দিয়ে সেলাইটা তিনি কমপ্লিট করতে পারবেন না। তো যে কারণে ওনার যে সহকারী ডুম ছিল দুইজন, তাদেরকে বলেন যে তোমরা হাসপাতালের ভেতর থেকে তোমরা নিয়ে আসো, এমন জায়গায় এখানে রাখা আছে কিছু সুতা, ওই সুতাগুলো তোমরা নিয়ে আসো। তো তাদের দুইজনকে তিনি পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়ার পর তিনি তো ডুম ঘরের ভিতরে তিনি সম্পূর্ণ একা, ওনার কিন্তু ভয় লাগছিল না, কারণ প্রায় 17-18 বছর যাবৎ তিনি সরাসরি এই কাজটা করছেন। এর আগেও তিনি 5-6 বছর ওনার অন্য কারোর সাথে থেকে তিনি এগুলো শিখেছিলেন, কোনোভাবেই তিনি ভয় পান না এবং ভয় পাচ্ছিলেন না, তখনকার সময়ও তিনি ভয় পাচ্ছিলেন না। তো ওই দুইজন সহকারী ডুম যখন সুতো আনতে চলে যায়, তো তখন পাগলা ডুম ওই ডুমঘরের ভিতরে একা, সে আছে এবং লাশটা আছে, এছাড়া কেউ নাই। 2-3 মিনিটের ভেতরে ওরা দুইজন ফিরে আসে, এবং ওরা দুইজন যখন ডুমঘরের ভিতরে প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে ডুমঘরের যে বাতিটা ছিল সেটা ঠাস করে ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হয়ে যাওয়া পুরো রুম অন্ধকার হয়ে যায় এবং রফিক ভাই অর্থাৎ ওই পাগলা রুম যেটা দেখলেন যে দুইজন ব্যক্তি ভেতরে ঢুকলো, অর্থাৎ ওনার যে সহকারী দুইজন যে পাঠিয়েছিলেন ওরা ভেতরে ঢুকলো। ঢোকার পর ওই দুইজনের মধ্য থেকে একজন বলতেছে যে ভাই আপনি এক কাজ করেন, অর্থাৎ উস্তাদ আপনি কাজ করেন, আপনি এখান থেকে চলে যান, আমরা কাজটা সম্পূর্ণভাবে শেষ করে তারপরে প্যাকেটিং করে আপনাকে ডাক দেব, আপনি আপাতত গিয়ে রেস্ট নেন। তো পাগলা ডোম সে মনে মনে ভাবতেছিল যে যাক ভালোই, তারা যেহেতু মোটামুটি কাজ পারে তারা কাজটা শেষ করে দেখ, আমি গিয়ে একটু ফ্রেশ হই। তো তিনি তাদের হাতে ওই সুইগুলো দিয়ে তিনি বের হয়ে চলে আসেন। তখনও কিন্তু রুমটা অন্ধকার ছিল এবং তিনি বলে দেন যে অন্য রুম থেকে একটা লাইট এনে যেন এখানে লাগিয়ে দিয়ে তারা কাজ শুরু করে। তো এই কথা বলে দিয়ে তিনি চলে যান। তিনি গিয়ে নিজের রুমে গিয়ে অর্থাৎ হাসপাতালের পাশেই কোয়ার্টার ছিল, সেই কোয়ার্টারে যার যার রুম সেট করা থাকে, তো বিশ্রামাগার, তো সেই বিশ্রামাগারে গিয়ে তিনি রেস্ট নিচ্ছিলেন। হাত মুখ ধুয়ে তিনি একটু বিছানায় শুয়ে মোবাইল স্ক্রোলিং করছিলেন। এভাবে প্রায় আধা ঘন্টা কেটে যায়, তিনি তো শুয়ে আছেন রুমে। আধ ঘন্টা পর ওনার যে দুইজন সহকারী ডুম তারা ওনার রুমে আসে, এসে ওনাকে বলতেছে যে উস্তাদ আপনাকে তো খুঁজতেছি, আমরা তো সুতা এনে আপনাকে ডুম করে গেলাম কিন্তু আপনাকে তো পেলাম না, আপনি কোথায় গিয়েছিলেন, আপনাকে তো আমরা খুঁজতেছিলাম। তখন তো পাগলা ডুম সে বলতেছিল যে সেটা কি দেখলো, মানে ওরা দুইজন তো ওই ডুমঘুরে প্রবেশ করেছিল এবং ওরা নিজেরাই বলল যে তারা সেলাই সম্পূর্ণ করে লাশটাকে পলিথিনে রেখে দিবে, অর্থাৎ প্যাকেট করে রেখে দিবে। কিন্তু এখন তো তারা দুইজন ওই ডুমের সামনে এসে বলতেছে যে তারা ওইখানে যায় নাই এবং ওনাকে নাকি খুঁজতেছিল, তারা এই কাজটা করেনি। তো এই জিনিসটা জানার পর ডুম মানে মনে মনে ভয় পাচ্ছিলেন যে তাহলে ওরা কারা ছিল। তো সাথে সাথে তিনি ওই সহকারী ডুমটিকে নিয়ে ডুম ঘরে যান এবং গিয়ে দেখেন পুরোটা অন্ধকার রুম। তো তিনি ওই রুমে আর প্রবেশ করেন না, রুমে প্রবেশ না করে তিনি ওদেরকে বলেন যে পাশের রুম থেকে লাইট একটা আনতে। তো বড় একটা টর্চলাইট ছিল, সেই টর্চলাইট দিয়ে ভেতরে প্রবেশ করে তারা লাইট লাগায়। লাইটটা যখন লাগায় তখন ওই ডুম যেটা দেখতে পায় লাশটা যেখানে রাখা ছিল সেখানেই আছে, বুকটা সম্পূর্ণভাবে খোলা, একদম ভিতরের জিনিসপত্র কিছু দেখা যাচ্ছে কিন্তু বুকের ভেতরের যে হার্ট, ফুসফুস, কলিজা এগুলো কিছুই নাই, একদম খালি। ফুসফুস, হার্ট এবং কলিজার যে অংশটুকু যেখানে সেগুলো থাকে সেগুলো একদম খালি, কিছুই নাই। এই জিনিসটা দেখে তো ডোম মানে ভয়ে খিচুনি রুগীর মতো কাঁপা শুরু করে ওনার শরীর। উনি কি দেখলেন যে জিনিসটা, এবং সাথে যে দুজন সহকারী ডুম ছিল তারাও এই জিনিসটা দেখে পুরো হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। ওই ডুম তখন অর্ডার দিলেন যে থাক, এই বিষয়ে আর কারোর সাথে শেয়ার করার দরকার নেই, তোমরা তাড়াতাড়ি সেলাই সম্পন্ন করে লাশটাকে প্যাকেট করে ফেলো। তো এই জিনিসটা যখন তিনি দেখলেন, দেখে তো তিনি আর ওনার সাহসে কুলাচ্ছে না, ওনার শক্তি দিচ্ছে না, ওনার শরীর আর সায় দিচ্ছে না জিনিসটা কাজ করার জন্য। তো ওনার সহকারী যে ডুম ছিল তারা তাড়াতাড়ি সেলাই কাজটা সম্পন্ন করে। সম্পন্ন করার পর তারা ওখানেই তার রেখে দেয় লাশটাকে, তারা আর পলিথিনের ভিতরে ঢোকায়নি। ওইখান থেকে তারপর তিনজনে ওই ডুমঘরকে তালা দিয়ে তারা সেখান থেকে বের হয়ে চলে আসে। বের হয়ে আসার পরেই এই পাগলা ডোমের এই অবস্থা, তার শরীর প্রচন্ড খারাপ এবং জ্বর। এই কথাগুলো চয়ন ভাই ডোমের কাছ থেকে শোনার পর তিনি নিজে হতবাক হয়ে যান এবং তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি কি শুনেছেন এই জিনিসটা, এবং তিনি বারবার ওই ডোমকে জিজ্ঞাসা করছেন যে আসলে এই জিনিসটা সত্যি এই জিনিসটা ঘটেছে কিনা। এবং ডোম বারবার ওনাকে বোঝানোর চেষ্টা করছিল যে হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি এবং এটাই ঘটেছে। তো তারপর ওই ডোম নাকি চয়ন ভাইকে বলে, অর্থাৎ ওই পুলিশ কনস্টেবল চয়ন ভাই ওনাকে বলে যে তিনি যেন কারোর সাথে এই জিনিসটা শেয়ার না করেন, কারণ পুলিশ ডিপার্টমেন্ট যদি জিনিসটা জানে যে ভিতরে কোনো কিছু নাই তাহলে তারা এটা নিয়ে আবার তদন্ত শুরু করতে পারে এবং আমার জরিমানা বা অন্য কিছু হতে পারে। তো চয়ন ভাইও বলেন যে ঠিক আছে, আমি আর এই বিষয় কারোর সাথে শেয়ার করব না। ডোম তখন বলে দেন যে লাশটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা আছে। অন্য কিছু অন্য কয়েকজন ডোমকে তিনি বলে দিবেন যে তারা যেন লাশটিকে প্যাকেটিং করে রাখে এবং আগামীকাল যেন লাশটিকে তারা হস্তান্তর করতে পারে। তারপর চয়ন ভাই এই খবরটা নিয়ে তিনি ওনার থানাতে চলে আসে। নানার পর ওনার কর্মরত সেই অফিসারকে বলে দেন যে উনি অসুস্থ থাকার কারণে কাজটা করতে দেরি হচ্ছে, তো আজকে রাতে তিনি কাজটা করে আগামীকালকে সকালে তিনি লাশটা হ্যান্ড ওভার দেবেন। তো এই কথা বলে দেন ওনার কর্মরত সেই অফিসারের কাছে। চরণ ভাই ভাবেন যে আসলে এই জিনিসগুলো কি ছিল, ওই ডোমের ঘরে কারা প্রবেশ করেছিল দুইজন মানুষের রূপ নিয়ে, এবং চরণ ভাই এটা জিনিসটা বুঝতে পারেন যে এটা হয়তো কোনো খারাপ জিন ছিল বা অন্য কিছু ছিল যেটা ভেতরে প্রবেশ করে, হয়তো তারা মানুষ খেকো বা লাশ খেকো জিন ছিল, তারা ভেতর থেকে এই জিনিসগুলো নিয়ে চলে গেছে। তো এই অভিজ্ঞতার কথাই জানতে পারেন চয়ন ভাই ওই পাগলা ডোমের কাছ থেকে। পরদিন সকালে তিনি ওই লাশ পুনরায় হ্যান্ড ওভার করার জন্য চলে আসেন হাসপাতালে। সেখান থেকে লাশটাকে পৌঁছে দিয়ে তিনি ওই গ্রামের বাড়িতে পুনরায় সেই লাশটাকে দিয়ে আসেন, দিয়ে আত্মীয় স্বজনকে বুঝিয়ে চলে আসেন। তো ওনার চাকরির লাইফে বেশ কয়েকজন ডোমের সাথে ওনার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কিন্তু এই পাগলা ডোম অর্থাৎ সেই রফিক ডোমের সাথে কথা বলে তিনি যে জিনিসটা জানতে পেরেছেন সেটা আসলে ওনাকে অবাক করে দিয়েছে। তো এই ছিল চয়ন ভাইয়ের শেয়ার করা ছোট একটি ঘটনা এবং ওনার অভিজ্ঞতা। এই ছিল আজকের ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি, বরাবরের মতো মায়া ব্যবহৃতিকতার সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে শুরুতে যার ঘটনা শেয়ার করব, তিনি বেশ কিছুদিন আগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, তিনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন সেই ভাই, এবং তিনি আজকে একটি ঘটনা শেয়ার করেছেন, এবং সেই ভাই নাম তাহসিন আহমেদ। হয়তো তার ঘটনা কোন একটা এপিসোড আপনারা শুনেছিলেন, যাই হোক উনি একটি ঘটনা পাঠিয়েছে, ছোট ঘটনা, বরাবর মতো আমি ছোট ঘটনায় শেয়ার করছি। তো আজকে শুরুতে ওনার যে ঘটনাটা সেটাতে আমি চলে যাচ্ছি। তিনি ওনার মত করে যেভাবে বলেছেন সেটা আমি আপনাদের ভাই তুলে ধরছি। এবং তাহসিন আহমেদ ওনার পুরো নাম হলো, তা ওনার ডাক নাম হচ্ছে রাশেদ। যাচ্ছি রাশেদ ভাইয়ের ঘটনায়। আজ থেকে 18 বছর আগের কথা বলছি, 2006 সাল হবে তখন। সিলেটে নতুন ভর্তি হয়েছিলাম কলেজে, বাড়ি মোগলা বাজারে, কিন্তু থাকতাম মালনীছড়ার চা বাগানের শেষ মাথায়, যেখানে আমার এক আত্মীয় ফয়েজ থাকতেন। পুরানো পাম ঘরের দেখাশোনা কাজ করতেন তখন তিনি। জায়গাটা পাহাড়ের কোল ঘেঁষে ছিল, ছড়া পড়া শুকনা পাতা দিয়ে পুরো আশেপাশে চা ঝোপঝাড়ে ভরা ছিল, চারপাশে ছিল ঘন চা বাগান, পেছনে বাঁশঝাড়, আর তার এক কোণেই একটা জায়গা ছিল যেখানে ছিল শ্মশানঘাট। সেখানকার স্থানীয় লোকেরা বলে ব্রিটিশ আমলের হিন্দু শ্রমিকরা তারা মারা গেলে তাদের এখানে শবদাহ করা হতো। এখন আর কেউ ব্যবহার করে না জায়গাটা, তবু জায়গাটা আগের মতোই আছে, এবং বলা যায় যে দেখলে মনে হয় যে এখানে অনেকদিন ধরে কেউ আসে না, কিন্তু জায়গাটা বেশ আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যদিও ঝোপঝাড় টুকটাক ছিল আর কি, তার পাশাপাশি পরিষ্কার ছিল। যাই হোক, একটা ঘুমোটে পরিবেশ এখানে প্রায় তৈরি হতো, কারণ অনেকে ভয় পেত এখানে আসতে, অনেকে বলতো খারাপ কিছু এখানে আছে, কিন্তু তারপরও কেন জানি জায়গাটাকে এত ঝোপঝাড়ের মধ্যেও কেন পরিষ্কার মনে হতো, এবং রাতের গভীরে এটা আরো নাকি ভয়ানক হয়ে উঠে। আমি তো তখন সবে নতুন গিয়েছি। তো ফয়েজ চাচার ঘরে প্রথম রাতে অদ্ভুত কিছু টের পেয়েছিলাম আমি। ঘরের পেছনে বাঁশঝাড় থেকে রাত প্রায় 10টার পর খসখস আওয়াজ আসত। আমি বলতাম, চাচা এই গা ঘেঁষা ঝোপ রাখা তো এখানে ঠিক না। তিনি বলতেছেন যে ঝোপ মানুষ খায় না, ভয়টা মনে জন্মায় রে, বাহিরে না। তো ওই রাতে উনি আমাকে একাই রেখে গেলেন, বললেন পাম ঘরের চাবি আনতে হবে, আধা ঘন্টার বেশি সময় লাগবে না, উনি এসে পড়বেন। আমি দরজার হেজবল আটকে শুয়ে পড়লাম। খালি শুয়ে থাকার সময় মানুষ যে কত কথা ভাবে আমি তখন বুঝেছিলাম। শ্মশানের কথা মনে পড়ছে, যেটা মাত্র 50 কি 60 গজ দূরে হবে। একটু পরে পিছন দিকের বাঁশঝাড়ে আবার খসখস শব্দ, কিন্তু এবার মনে হল কে যেন হেঁটে আসছে ধীরে ধীরে। আমি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম, চাঁদের আলোতে কুয়াশা ভাসছে আর ছড়ার ওপাশে একটা সাদা অবয়ব বসে আছে ঠিক শ্মশান ঘাটের কংক্রিট চাতালের উপর। সে নড়ছে না, তাকে দেখে মনে হচ্ছিল সে কেউ না, সে যেন কিছু একটা অবয়ব হবে। অবাক করার কথা ছিল সে বসে থাকা অবস্থায় মাথা দুল খাচ্ছিল তার সামনে পেছনে, সামান্য দুলে দুলে এমন একটা ভাব। আর তার গলার জায়গা ফাঁকা, পোড়া ফাঁকা, কোনো হাড় নেই, কোনো রক্ত নেই, শুধু শুয়ে নিজে একটুকু শূন্যতা। গলা যেখানে থাকার কথা সেখানে মনে হচ্ছে কুয়াশা। তাকিয়ে থাকতেই আমার ঘরের দরজায় ধুপ ধুপ শব্দ। রাশেদ, খুল, দরজা খুল, ফয়সাচার গলা। আমি বুঝে গিয়েছিলাম, আমি খুশি হয়ে উঠলাম। দরজা খুলতে দেখি অবাক করা বিষয়, কেউ নাই। আমি স্পষ্ট দেখতে পেলাম কেউ নাই সেখানে। কয়েকবার তাকালাম আশেপাশেও তাকালাম, তো আমি তারপর তাড়াহুড়া করে দরজা বন্ধ করে তালা দিলাম। 5 সেকেন্ড পরে আবার সে একই গলা, একদম দরজার গায়ে কান লাগে। আমি তখন শুনতেছিলাম যে আসলে কে কি বলছে। তখন চাচার কণ্ঠে আবার সে বলে আসলো, তুই আমাকে দেখলি না, আমি যে দরজার ওপারে ছিলাম, পোড়া হয়নি, আমি তো এখনো খুঁজি, তুই আমার গলা দেখতে চাইলি না। আমি দুই হাঁটু, মানে আমার এমন অবস্থা দুই হাঁটু কাঁপছিল, আমি পিছনে হেলে বসে পড়লাম মাটিতে চুপচাপ। তখন মোবাইলও নেই যে আমি আসলে কাউকে ফোন দিব, কিছু একটা করব। আমি জানি না কত সময় সেখানে কেটে গেল। একটা সময় মনে হলো ঘরের ভেতরে কেউ হাঁটছে, নিঃশব্দ পা ফেলা, যেন খুব সাবধানে, যেন ঘুম ভাঙে যেতে চায় না, এরকম একটা অবস্থা। আর সেই হাঁটার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর গন্ধ, পচা চা পাতা, ভেজা কাপড়, ধোয়া ঘাম আর পচা ফুলের একটা কষ্টকর গন্ধ। মানে এক এক সময় এক এক গন্ধ তখন মনে হচ্ছে। আমি সেই গন্ধ এখনো ভুলতে পারি নাই। ফয়েজ চাচার ফিরে আসা, চাচা আসেন অনেক পরে, হ্যান্ডলাইট হাতে, তার আমাকে দরজা খুলে দেয়া, তিনি তো অবাক, তুই তালা দিলি কেন? তো আমি তখন কিভাবে দরজা খুলেছিলাম আমার কোনো কিছু মনে নাই। আমি শুধু বললাম, চাচা তুমি না এর আগে একবার আসছিলা? উনি তখন আমার মুখের দিকে তাকে বললেন, তোর চোখ এরকম লাল হয়ে গেছে কেন? আমি বললাম, আমি ভয় ঘুমাই নাই। তিনিও কিছু বললেন না, শুধু বললেন, কাল সকালে একবার ঘাটে যাস, দেখিস কে ফিরে এসেছে। তো সকালবেলা আমি ঘাটে গেলাম। ঘাটের কংক্রিটে তখন ভেজা কাদা, আর তার উপরে একটা হাতের ছাপ, না হাত না, যেন কারো হাড়ের মতো আঙ্গুল দিয়ে টানা দাগ, 4টে আঙ্গুলের ছাপ, গলার কাছ থেকে নেমে গেছে মাটি পর্যন্ত। আর পাশেই ছায়ের মধ্যে লেখা, আমি পড়িনি, আমি মানুষ না, তুই একদিন জ্বলবি না, তুইও থাকবি আমার মতো। এই ঘটনার 2 বছর পর চাচা হঠাৎ মারা যান। ঘরের ভেতর গলায় দড়ি বেজানো অবস্থায় পাওয়া যায় তাকে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো দড়িটা গলায় শক্ত করে বাঁধা ছিল না। ময়নাতদন্ত করে যে রিপোর্টটা আসছে এখানে লেখা ছিল মৃত্যু হয়েছে শ্বাসরোধে, কিন্তু নিজের গলা নিজে এমন ভাবে চেপে রাখা অসম্ভব। প্রথমভাবে বলেছিলাম শ্মশান ঘাটের সেই কাটা গলার কান্নার কথা, মানে প্রথম অংশ আপনাদের বলেছিলাম, যা এখনো মাঝে মধ্যে গলায় শীত নামিয়ে আনে। কিন্তু সেই ঘটনার পর যখন আমি আর ফয়সাচার ঘরে ফিরি, তখন তিনি বলেছিলেন, তোকে যেটা বলা হয়নি, ওই রাতে তো শুধু তুই না, আর একজন হারিয়ে গেছিল পুলিশের ভিতর। আমি বললাম, কে হারিয়েছিল চাচা? ভয় হারিয়েছে কেউ? চাচা চুপ করে বসে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, নাম ছিল তুলসী, 14 বছর বয়স ছিল তার, মুখে সবসময় হাসি থাকতো, কিন্তু একদিন সন্ধ্যায় সে হারিয়ে গেল, এমনভাবে হারালো যা কেউ বিশ্বাস করে না। 2002 সালের অক্টোবর মাস, সন্ধ্যার পর তুলসী নামের চা শ্রমিক মেয়েটি চায়ের ঝাঁক বেয়ে নামছিল তা আস্তান ছড়ার পার গিয়ে, তো সে নিয়মিত এই পদে ফিরত। তো ওই দিন কুয়াশা একটু আগেই নামে, ঘন কুয়াশা, এমন কুয়াশা যা ভেতর থেকে টেনে নেয়, তুঠি আর ফেরে না। পরের দিন সকলে খুঁজতে বের হয়, হেডলাইট জ্বালিয়ে বাঁশ দিয়ে গুঁতো দিয়ে ঝোপ ধরে সবকিছু দেখে। তখন দেখা যায় ছড়ার পাশে তুলসীর পায়ের ছাপ আছে ঠিক, কিন্তু এগিয়ে গেছে এমন জায়গায় যেখানে কোনো রাস্তা নেই, শুধু গভীর গর্ত, কাড়াকাড়ি দেয়াল, কেউ নামতেই পারে না। আর আশ্চর্যের ব্যাপার হল ছড়ার পাশের পুরনো স্টোর ঘরের ভেতরে পানির মধ্যে একটা লাল ফিতে ভাসছে, যেটা তুলসী চুলে বেঁধে রাখত। হারিয়ে যাওয়ার পর তিন রাত কেটে গেছে। চাচা বললেন তৃতীয় রাতে শ্মশানঘাটের দিকে থেকে একটা বিকট শব্দ হয়। হঠাৎ করে শব্দটা হয়েছিল, চায়ের ঝোপের ফাঁকে কেউ গান গাইছে, একটা নারী কণ্ঠ ছোট মেয়ের মতো। গানটা ছিল সিলেটের সুরে, কিন্তু অদ্ভুতভাবে যেন গলার ভেতরে আটকে থাকা কিছু নিয়ে যাওয়া। আর প্রতি পংক্তির পর একটা অজানা ভাষা, যা মনে হয় বোঝা যাবে কিন্তু যেটা বুঝলেই ভুল হবে। চাচা সেই রাতে বাইরে এসে দেখেন তুলসী দাঁড়িয়ে আছে সেই স্টোর ঘরের দরজার সামনে, চুল ভিজা, জামা কাদায় ভেজা, আর তার গলা থেকে টুপটুপ করে পানি পড়ছে। তিনি ডাকেন, তুলসী। মেয়েটি মুখ তুলে তাকায়, মুখে আগের সেই হাসি, কিন্তু চোখে ছিল শুধু ফাঁকা, আর গলার মাঝখানে যেন কেউ নখ দিয়ে একটা গোল করে একটা খোঁচ মেরে কিছু একটা বের করে নিয়েছে। পরের দিন সকাল স্টোর ঘরের দরজা খোলা দেখতে পান বাগানের ম্যানেজার। ভেতরে পাওয়া যায় ভেজা ছায়ের উপর তিনটা শব্দ লেখা, আমি আছি এখানেই। তারপর থেকে প্রতি বছর অক্টোবর মাসের শেষ শুক্রবার রাতে, যেদিন ঘন কুয়াশা নামে কে যেন ছড়ার পাশ দিয়ে হেঁটে যায়, পায়ের আওয়াজ নেই, শুধু ভেজা চুলের গন্ধ থাকে বাতাসে। চা শ্রমিকরা জানে ওই রাতে কেউ পেছনে তাকায় না। আমি যদি এই ঘটনা না শুনতাম, শ্মশানঘাটের ঘটনার পরও হয়তো ভুলে যেতাম সবকিছু। কিন্তু আমি সেই বছর অক্টোবরের শেষ শুক্রবার আবার মালিনীছড়ায় গিয়েছিলাম সাহস করে। রাত 11টার দিকে বাজারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কি আমার কানে ফিসফিস করে বলছিল, ভাইয়া আমি ফিরতে চাই কিন্তু আমার শরীর কই। আর তখন আমার ডান পায়ের গোড়ালিতে পানি ছোঁয়া পেলাম, অথচ ছড়া তো অনেক নিচে। এটাই ছিল ঘটনা তাহসিন আহমেদ রাশেদ ভাইয়ের সিলেট থেকে তিনি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার চাচার ঘটনাটা এবং আপনার যে বাস্তব অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন সেটার জন্য। তো শ্রোতা বন্ধুরা, এখন আমরা চলে যাব আরো একটি ঘটনায়। এই ঘটনাটা বেসিক্যালি এখন যিনি পাঠিয়েছেন তিনি তার নাম শেয়ার করতে মানা করেছেন, তো যে নামগুলো বা যেটা ব্যবহার করা হবে না ছদ্মনাম ব্যবহার করা হবে। এখানে যাচ্ছি সে ভাইয়ের ঘটনায় ঠিক ওনার মতো করে। ঘটনাটি আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে নেয়া, কুড়িগ্রামের খুব পরিচিত আর পুরাতন একটি স্কুল সংলগ্ন একটি ঘটনা। ঘটনাটি ওর নিজের সাথে ঘটে, যেভাবে আমাকে ঘটনাটি শেয়ার করেছেন আমি সেভাবে আপনাদের মাঝে এই শোতে তুলে ধরেছি। ভাইয়া, এটা 2013 সালের কথা, তখন আমি কুড়িগ্রামে থাকি, গরমের টাইম, বলা যায় বেশ গরম ছিল চারপাশে। আমার এক বন্ধুর বড় ভাইয়ের বিয়ে ছিল, আমরা সব বন্ধুরা মিলে বিয়ে খাইতে যাই আর কি। তো বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করতে করতে কখন যে রাত 1টা বেজেছে তা টের পাইনি। তো আমরা সব বন্ধুরা আস্তে আস্তে যার যার বাড়ি যাওয়ার জন্য রওনা দিই এবং হাঁটা শুরু করলাম। তখন আমার বাইক ছিল, তা আমি চিন্তা করলাম না হেঁটে আমি বাইকে যাব, ডিসকোর বাইক। তো আমার সাথে এক বন্ধুরে আমি তখন নিলাম সাথে যাওয়ার জন্য। তো রাতের টাইম ওকে ওর বাসায় নামাই দিয়ে আমি আমার বাসায় চলে যাব। তো আর যেহেতু সাথে একজন থাকবে তাই ভয়ও লাগবে না। তো ওকে ওর বাসায় নামাই দিয়ে আমি আমার বাসায় যাওয়ার জন্য বাইক নিয়ে টান দিলাম। সোজা গেলে হাইওয়েতে উঠতে যেটুকু রাস্তা যাওয়া লাগবে তার থেকে 2.5-3 কিলো রাস্তা কম পড়বে যদি আমি স্কুলের পিছনে রাস্তা দিয়ে যাই। কিন্তু মনে মনে একটু দোটানা লাগছিল, কারণ এই রাস্তা দিয়ে ছোটবেলা থেকে অনেক কিছু শুনতে, মানে অনেক ভয়ানক কিছু শুনতে শুনতে বড় হয়েছিলাম। রাস্তার বিবরণ দিলে ঘটনাটা বুঝতে আরো ইজি হবে, যে স্কুলের পিছনে রাস্তা দিয়ে যাওয়া শুরু করলে হাতের ডানে স্কুলের বাউন্ডারি, বাম পাশে অনেক বড় বড় গাছ, রাস্তা দিয়ে সামনে আগালেই হাতের ডানে স্কুলের বাউন্ডারির পাশে পুরানো, অনেকে বলে যে পরিত্যক্ত একটা কবর আছে, কিন্তু আসলে এটা কি খ্রিস্টানদের কবর নাকি কোনো শ্মশান ঘাট এটা বলতে পারে, অনেক পুরানো এটা। আর পুরো রাস্তাটা এরকম দেখা যায় যে ভাঙা ভাঙা থাকে না, এরকম ভাঙা ভাঙা এরকম ভরা, তো বাইক দিয়ে গেলে কোনোভাবে সোজা চালানো যাবে না, একটু চেষ্টা করে আঁকাচাড়া করে যেতে হবে, যেহেতু সামনে টুকটাক গর্ত আছে, খানাখন্দ আছে, তো এগুলো অ্যাভয়েড করতে হলে অনেক আঁকা বাঁকা করে যেতে হয়। তো পুরো 1-1.5 কিলো রাস্তা এরকম ভাঙা, আর এই রাস্তাটা সোজা হাইওয়ে থেকে মিলছে, তো এটা শর্টকাটই একটা রাস্তা ছিল। তো মূল ঘটনায় আসি, আমি এই রাস্তা দিয়ে আগানো শুরু করলাম, তো পুরো রাস্তা অন্ধকার আর কোনো মানুষজন নাই। তো গ্রাম দেশে রাত একটা, মানে অনেক রাত, ভয় লাগতেছিল, কিন্তু নিজেকে নিজে সাহস দিলাম আর কিছুই না, ধুর এসব চিন্তা করতে করতে মানে তো ভয় পর কি আসছে, সাথে একজন আছি। তো যেই না কবরটা মানে কবরস্থানের যে অংশটা ক্রস করতে যাব, সামনে যাব, ঠিক ওই সময়টায় আমার বাইকের ইঞ্জিনটা কেন যেন অফ হয়ে গেল, হেডলাইট ড্যাশবোর্ড সব বন্ধ, সেফ দিতেছি কাজ করেন কিন্তু হন দিতেছি তাও মানে এরকম কিছুই কাজ করতেছে না। আমি আর বুঝতেছিলাম না আসলে যে কি সমস্যাটা কি, তো বাইকে কিক দিতেছি তাও স্টার্ট হয় না। এদিকে ঠান্ডা বাতাসে আমার পুরো শরীর যেন বরফ হয়ে যাচ্ছিল, শীতের দিনে তেমন তীব্র ঠান্ডা বাতাস থাকে না একটা সেরকম আর কি। তো আমি ওই জায়গাতে আটকে গেলাম, এত চেষ্টা করার পর বাইক আর চালু হলো না, কিন্তু আমার মাথায় একটা খটকা লাগলো যে এখন গরম সিজনে তো ঠান্ডা বাতাস আসছে কোত্থেকে, প্রচন্ড ঠান্ডা বাতাস লাগছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমার যখন একটু সেন্সের মতো আসে, আমি তখন দেখি আমার টানিক বাইক দিয়ে আমি হাইওয়েতে উঠে গেছি, এবং আমার বন্ধু আমাকে বলতেছে যে তোর সমস্যা কি হয়েছিল, তুই হঠাৎ করে বাইক থামালি, তারপর বাইক চালানো শুরু করলাম, তোকে এতবার ডাকলাম তুই কিছু শুনলি না, বলি না, শুধু মুখ দিয়ে মানে গোংলাচ্ছিস, আমি তো ভয় পেয়ে গেলাম, কি সমস্যা ছিল তোর, আমি তো টেলে তোর বাইক থেকে নেমে যেতাম, লাভ দিতাম। তো আমার এটা শোনার পর আমি তখন হাইওয়ে থেকে বাইকটা সাইড করি, এবং আমার বন্ধু বলে যে কোনো সমস্যা কিনা বলে, আমি তখন স্তব্ধ ছিলাম যে মনে অজান্তে কি বাইক চালানাম কিনা, এবং তারপর যেটা ঘটে, আমাকে আমার বন্ধু কোনো রকম একটা বাজার পাশ না হোটেল পাশ ছিল এরকম একটা জায়গায় মানে যেখানে আলোকিত আছে সেখানে একটু দাঁড়া করায়, দাঁড়া করানোর পর আমি তখন তাকে বলি যে আমার পানি খাওয়া লাগবে, তো সেখানে আসলে একটা হোটেল ছিল, এখান থেকে পানি আনা হয়, আমি অনেকক্ষণ পানি খাই, এবং আমার বন্ধু কিছুটা আঁচ করতে পারে এবং সে আমাকে অনেক ছাড় ফুঁক দেয় এবং দয়া করে ফু দিচ্ছিল, এবং তখন সে আমাকে বলছিল তুই, তোকে বারবার বলতেছিলাম যে বাইকের স্পিড বাড়া, তুই আমার সাথে হুঙ্কার দিয়েছিলি, কথা বলতেছিলি তখন বাইক এটা কেন করলি। তো তখন আমি শুধু তাকে এতটুকু মনে আছে বলেছিলাম যে আমি তোকে এখানে তোর বাসায় নামাই দিয়ে বাসায় যাব। তারপরে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পর আমার যখন ঘুমাই, ঘুমানোর পর সারাতে আমার খুব ক্লান্ত লাগে, আমি ঠিকভাবে ঘুমাতে পারি না, সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমার মনে হচ্ছে আমার গলা জ্বলছে। তো আমার মা যেটা দেখে সেটা হচ্ছে গিয়ে যে আমার গলায় বলে 3 আঙ্গুলের একটা এরকম ছাপ দেওয়া, মানে হচ্ছে কেউ জোর করে ছাপ দিয়ে রেখে লাল এরকম চিহ্ন দেওয়া। তারপরে আমার সে বন্ধুকে ডাকা হয় এবং বন্ধুকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে, বন্ধু বিস্তারিত সব বলে, তো বাড়ির মুরব্বীরা বলে রাস্তাটা ভালো না, সময় খারাপ কিছু ঘটে। তারপর হুজুর আনার পর একটু ঝাড়ফুঁক দেওয়ার পর প্রায় 7-8 দিন পর গিয়ে আমি কিছুটা সেন্সে আসি, এবং আমার এই কদিন প্রচন্ড দুর্বলতা থাকে, মাথা ঘোরাতো প্রায় সময়, কিন্তু কোনো জ্বর কিছুই ছিল না। তো এটা একটা ঘটনা আমার সাথে ঘটে। তো ধন্যবাদ ভাই, আপনি এই ঘটনাটা এত কষ্ট করে পাঠিয়েছেন। তো আমরা এখন যাব আজকের এপিসোডের শেষ ঘটনায়, আমার শেষ ঘটনায়, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম রাজু ভাই, তিনি যেটা বলেছেন যে আজকে ভাই আমি যে ঘটনাটি বলবো সেটা আমার ফুফাতো বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা। সে বয়সে আমার 3 বছরের বড়, কিন্তু আমাদের সম্পর্ক খুব ভালো থাকায় আমি ওকে আপু না বলে তুই বলে ডাকতাম। ঘটনাটি বেশ অনেক বছর আগের, তখন আমার বয়স 12-13 এবং আমার সেই বোনের বয়স ছিল 15-16 বছর। তো আমি তাকে তুই বললেও আপুই সম্বোধন করতাম। তো আপুদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল, সেই সময় আমি আপুদের বাড়িতে মানে আমার ফুফুর বাড়িতে কিছুদিন পর পর ঘুরতে যেতাম। হঠাৎ একদিন আমার বাবা মায়ের সাথে শুনতে পেলাম যে আপু অসুস্থ, কিন্তু সে কোন শারীরিক রোগে আক্রান্ত সেটাকে বুঝতে পারলো না, এবং অনেক টেস্ট করে দেখানো হলো যে আসলে তিনি অসুস্থ হলেও তার শারীরিক কোনো এরকম অসুস্থতা নাই। তো কেউ কেউ বলছে তখন বাড়ি যে তাকে আপুকে মানে কিছু একটা ভর করেছে, তারপর সবসময় উল্টাপাল্টা কথা বলতেছে এবং উল্টাপাল্টা কাজ শুরু করছে, কাউকে চিনতে পারছে না, এরকম মাঝে মাঝে হয়, সবসময় বকাবাজি এরকম পড়ে যাচ্ছিল। তখন আমার বাবা মা আপুকে দেখতে তাদের বাড়িতে যায়, বাবা মা তাদের বাসা থাকা অবস্থাতে আপুকে, তখন মানে বাবা মা যখন সে বসে তখন একজন হুজুর আসে, তো হুজুর কিছু তদবির করে দেয় যাতে আপু ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। তার কিছুদিন পরে আপু আমাদের বাসা বেড়াতে আসে। আসার পর আমার কাছে আপুকে অসহায় মনে হচ্ছিল না, কারণ সে ছিল আমার সাথে বন্ধুর মতো, সবসময় হাসি ঠাট্টা করতো, কিন্তু সে কেমন যেন চুপচাপ হয়ে গেছে, তেমন কথাবার্তা বলে না। তো ঘটনার সুবিধাতে বলে রাখি যে আমাদের একই বাসায় আমরা ছিলাম মুসলিম সম্প্রদায়, আর বাসার অপর পাশে থাকত সনাতন ধর্ম মানে হিন্দু ধর্মের একটা পরিবার। তো তাদের ঘরের সামনে একটা ফুল গাছ ছিল, সেখানে তারা পূজা অর্চনা করত। তো যেদিন আপু আমাদের বাসায় আসে সেদিন আপু গরুর মানে সেই সেদিন আমার আম্মু এরকম গরুর গোস্ত রান্না করছিল, যেহেতু আপু এসেছে। তো আম্মু কেবল গোস্তগুলো রান্নায় উঠিয়ে দিয়েছে, পানি ফোটাতে শুরু করছে, কিন্তু গোস্ত সিদ্ধ হয় নাই। সেই সময় আপু রান্না থেকে রান্নাঘর থেকে চামচ ছাড়া সেই গরম আধা সিদ্ধ গোস্ত তুলে খেতে শুরু করে। তো খাওয়ার এক পর্যায়ে সে মুখে দুই এক টুকরো গোস্ত নিয়ে দূরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে, আর বাইরে এসে সেই পূজা অর্চনার করার জায়গাটা গিয়ে ফুল গাছটির সামনে বসে পড়ে, ঠিক যেভাবে পূজা সময় ঠাকুর বসে থাকে তেমনি ভাবে তিনি মাথা নত করে আছে। যখন আপুকে আমরা ধরতে গেলাম তখন আপু আবার এক দূর দিয়ে মেইন রাস্তায় চলে যায় এবং সেখানকার এক দুর্গা মন্দিরে গিয়ে আবার সেই রকম আসন করে বসে পড়ে। আমরা যখন আপুকে আনতে গেলাম তখন আপু সকলকে অকথ্য ভাষায় গালে গালাজ করতে শুরু করে, আর কখনো মানে এমন যেটা হয়েছে ওনার সামনে কেউ যেতে পারছিল, তার চোখগুলো বেশ বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে যে থুতনি দিয়ে লালার মতো পড়ছে। তারপর আমার বাবাও চলে আসে, যাই হোক সকলে মিলে তাকে বাড়ি নিয়ে আসি এবং সে এমন ধস্তাধস্তি করছিল যে আমরা প্রায় চার পাঁচজন মিলে তাকে ধরে আনতে পারছিলাম না। তো ফুফুকে এরকম বাড়িতে খবর পাঠানো হয়। তো ফুফুরা চলে আসার পর আপুকে প্রায় বেঁধে রাখা হয় বলা যায়। তখন আমাদের এলাকার এক ওঝার কাছে আপুকে নিয়ে যাওয়া হয় এবং তার মতো করে তিনি তার চিকিৎসা করেন এবং ঝাড়ফুঁক করেন, তারপর আব্বুকে গোসল দেওয়ায়। তখন আপু কিছুটা স্বাভাবিক হয় এবং আপুকে তার বাসায় আনা হয়। তারপরের দিন আপুকে আবার তার এরকম আবার সমস্যা দেখা দেয়, তখন সেখানকার এক স্থানীয় আলেমকে আনা হয় সেখানে, এবং সে আলেম বলে যে সে হয়তো একদিন সে এরকম স্কুল কলেজে গেল বা স্কুলে বা যেখানে যাক না কেন সে মনে হয় একা চলাফেরা করছে, চুল ছেড়ে চলাফেরা করছিল, তো কোনো একটা মন্দিরের সামনে দিয়ে গেছে, খারাপ কিছু ওকে ওকে নজরে ফেলছে, ওকে পছন্দ করছে, তো আপনারা কিছু ওকে সেই জিনকে কিছু দিতে হবে হাতে হিসাবে, যেটাই হোক আপনারা দিবেন আর আমি তাবিজ দিয়ে দিচ্ছি, ঝাড়ফুঁক করে দিলে সব ঠিক হয়ে যাবে। তো পরে যতটুকু আমরা জানতে পারি যে আমাদের মেয়ে মানুষের সংগৃহীত যদি ব্যাপার, শুধু শুনেছিলাম কোন একটা মাধ্যমে যে আপুকে যে জিন আসর করেছিল তাকে ছাড়া অনেক কষ্ট হয়েছিল, তাকে কিছু খাওয়া দেওয়া হয়েছে, মিষ্টি বা কোনো ভোগ দেওয়া হয়েছিল, তারপর আপুকে এরকম আপু তার আস্তে আস্তে করে সুস্থ হয় এবং তারপর তিনি এখন সুস্থ আছেন এবং তার পরবর্তীতে তার বিয়ে শাদী করে বাচ্চা আছে, তবে তিনি তার এলাকায় থাকেন না, এটা মানা ছিল, তিনি এখন অন্য কোথাও দূরে থাকেন। তো এটাই ছিল সেই আপুর ঘটনা, আমার ফুফাতো বোনের ঘটনা, জানি আপনার কেমন লাগবে। তো শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি আজকে তিনটি ঘটনা শেয়ার করে ফেললাম। আপনার ঘটনা পাঠাবেন, ছোট হোক বড় হোক, সবসময় যেটা বলি bhautikota@gmail.com এই ঠিকানায় ঘটনা পাঠিয়ে দিবেন, কারণ আপনাদের ঘটনার উপর বেস করেই আমাদের এই শো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজ আমি সামির বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।
আমি তাকিয়ে আছি নদীর দিকে, নদী এখন আর চেনা যায় না, কেমন জানি অদ্ভুত লাগে। আগে নদীটা কত বড় বিশাল ছিল, কিন্তু এখন নদীর দিকে তাকালে মনে হয় এই যেন নিজের স্বাস্থ্যহানি ঘটাচ্ছে, এরকমই মনে হয় এখন। নদীগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এককালে যে জায়গায় নদীগুলো অনেক বড় ছিল, বিভিন্ন রকমের নৌযান চলেছে, আজকাল সেই নদীর জায়গাগুলোতে রীতিমত ভবন গড়ে উঠছে। স্বাভাবিকভাবেই আমরা একটা বড় বিপর্যয়ের আগে এরকম পরিস্থিতি দেখি দুনিয়াতে। যখন বড় বিপর্যয় আসে তখন এই বিপর্যয় পুরো দুনিয়াকে, যেই অংশটা দুনিয়ার অন্যায্য ভাবে গড়ে উঠে সেই অংশটাকে ধ্বংস করে দেয়। অর্থাৎ প্রকৃতির যে ব্যালেন্স সেটা ফিরিয়ে আনে ওই ধরনের বিপর্যয়গুলো অনেক সময়। আমরা আসলে তা বুঝি না, বোঝার দরকার মনে করি না। আমাদের এই ছোট্ট জীবনে আমাদের ভেতরে শুধুমাত্র এক অসীম আকাঙ্ক্ষা ছাড়া কিচ্ছু নাই, সবারই একটা না একটা দিকে দৌড়। সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পিতামাতার জন্য। এবং দিন শেষে যদি হয়তো অবস্থা একটু ভালো হয় তাহলে হয়তো তখন ওই বয়সে ডিসাইড করবে যে এবার একটু হজে যাওয়া যেতে পারে, মানে আগে বাড়ি ঘর দুয়া সব কিছু, তারপরে আল্লাহর ইবাদতের এক অংশ। এই মেন্টালিটির জন্য আমাদের পিতামাতারাই দায়ী, এবং তাদের পিতামাতারা দায়ী, এবং তাদের পিতামাতারা দায়ী, এবং তাদের পিতামাতারা দায়ী। একজন মুসলমান হয়ে উঠতে পারিনি আমরা, তার মানে এই না যে আমাদেরকে সবাইকে আলেম হতে হবে, ওলামা হতে হবে, মাশায়েখ হতে হবে, তা না। শুধু আমরা মুসলমান হতে পারিনি। এই নদীগুলোর দিকে যখন আমি তাকাই, এই নদীগুলোর অবস্থা আছে থেকে কয়েক বছর আগে যেরকম ছিল, এখন দেখলে খুব কষ্ট লাগে যে এই আমরা মানুষই, কার জায়গায় এটা নদী, মাটি কার মালিকের? আমি হয়তো কিছুটা সীমানা মালিক, সার্বক্ষণিক সময়ের জন্য তো মালিক না, আমি মরে যাব সব শেষ, কিন্তু নদীটা এভাবে দখল করার মানেটা কি? এ তো কারোর জমি না, কারোর লিখিত জায়গাও না, করে করে শেষ করে দিচ্ছে মানুষজন সব তাদের জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু ক্ষতির পেছনে লাগিয়ে। এই আফসোসটা তাকিয়ে তাকিয়ে দেখছি আমি দাঁড়িয়ে আছি এই কারণে, দিগন্তে তারা চেয়েছে আমাকে দাঁড়িয়ে থাকার জন্য, বলেছিল সে চায় আমি যত একটু ওই পাড়া যাই। ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত এলকিওরকে ধরা যায়নি, এলকিওর অত্যন্ত জটিল একটা সমস্যা তৈরি করছে এখন ধীরে ধীরে। এই অবস্থাতেও দিগন্তে তারা তার নিজের যতটুকু শক্তি রয়েছে সেই পুরো শক্তিটুকু দিয়ে সে এলকিওরকে ধরার চেষ্টা করে যাচ্ছে এখনো। মনে হচ্ছিল হয়তো ওই কারণে সে আমাকে ডেকেছে, কারণ তার সাথে আমার অনেকদিন ধরে কথা হয় না। আমি গেলাম, অপেক্ষা করছি, স্বাভাবিকভাবেই চোখ একটা নৌকা খোঁজে, তাই না? কিন্তু আমি নৌকা খোঁজার সময় পাইনি, কারণ পেছনের দিক থেকে যখন দিগন্ত তারা আমাকে ডাক দেয় তখন আমি দেখলাম যে সে সেখানে দাঁড়ানো, মানে আমার পেছনের দিকে দাঁড়িয়েছিল, এবং সে চারপাশে তাকিয়ে আমাকে বলল, আমি জানতাম তুমি এখানে এলে এই জায়গাটা আর চিনতে পারবে না, আমাদের কত স্মৃতি এই জায়গায় জড়ানো, আস্তে আস্তে এই জায়গাটুকু বিলীন হয়ে যাবে যে জায়গায় তুমি এখন দাঁড়িয়ে আছো, তোমাকে একটু আমার সাথে যেতে হবে এইবারে। আমি বললাম কেন? সে বলল খুব বেশি প্রয়োজন না, তবে কিছু একটা হচ্ছে যেটা তোমার জানা দরকার, তুমি যদি সেখানে না যাও তা জানতে পারবে না, এবং তোমার জানা জরুরি। আমার ভেতর একটা ভয় কাজ করে রাস্তা নিয়ে সব সময়। তো যখন দেখুন তো তার এই কথাটা আমাকে বলে, আমি রাসার কথাই আগে মাথার মধ্যে নিয়ে আসছি, এক সেকেন্ড নেই, দেখুন তো তারা এটা বুঝে, বুঝার পরে সে আমাকে বলে ভয় নেই, ভয় নেই, সেই ব্যাপারে নয়, কিন্তু তুমি যদি সেখানে পা রাখো, তোমাদের জানো জায়গা কিরকম, পা রাখার পরে হয়তো বুঝতে পারবে। এখন অপেক্ষা কিসের আমার? আমি দাঁড়িয়ে আছি, নৌকা আসবে, এই তো ব্যাপারটা এরকমই যে আমি দাঁড়িয়ে থাকবো, নৌকা আসবে, স্বাভাবিকভাবে নৌকা এলো, এবং নৌকার মাঝিকে আমি চিনি না, এবং নৌকাতে কোনো হারিকেন নেই, নৌকায় কোনো বাতিও চলছে না, স্রেফ কালো একটা অংশ। যত আলো চারপাশে তা হচ্ছে যে মানুষের দ্বারা তৈরি করা এই অস্থায়ী স্থাপনাগুলোর আলো, যা আগে এখানে ছিলই না, এই জায়গাটা ঘুটঘুটে অন্ধকার থাকত, ঘুটঘুটে অন্ধকার থাকত এই জায়গাটা। আমি নৌকায় বসার পরে নৌকা স্বাভাবিকভাবে ছেড়ে দিল, এবং ওই যে স্বাভাবিকভাবেই চোখে ঘুম চলে এসছে, কিন্তু আমাকে কেউ ডাক দেয়নি, সচরাচর মাঝেই জাগিয়ে দিত না, আমাকে ডাক দেয়নি কেউই আমাকে। আমার স্বাভাবিকভাবে যখন আমার ঘুমটা ভাঙে, আমার অন্তরটা কেন যদি ভার হয়ে ওঠে, আমি আগে থেকে ইদানিং মারাত্মকভাবে মৃত্যুর কথা ভাবি, বিশেষ করে মারাত্মকভাবে পরকালের কথা ভাবি এখন। কারণ এই এখন মরে যাব, এই যন্ত্রণার পরে যে জীবনটা শুরু হবে সেটা অনন্ত জীবন, যা কেউ দেখিনি আমরা, মরার পরেই দেখব সবাই, যার কথা আল্লাহ বারবার বলেছেন। তা আমি ওই জায়গার ব্যাপারেই ভাবি এখন, যে আমি ওই জায়গায় একা থাকব না কেউ থাকবে আমার সাথে। আমরা তো জানি না এখানে কি হবে না হবে আমাদের সাথে, মানুষ এটা ধারণা দিতে পারে, ধারণারা আর আল্লাহ কি করবেন না করবেন তার মধ্যে তো বিস্তর তফাত। তিনি শাস্তি দেবেন না উল্টো করে ঝুলিয়ে রাখবেন, নাকি তিনি আরামে ঘুম পাড়িয়ে রাখবেন, নাকি তিনি ছেড়ে দিবেন পিপাসা এবং ক্ষুধায় কাতর করা অবস্থায় এমন এক দুনিয়ায় যে দুনিয়ায় কোনো মানুষ নেই। মানে অদ্ভুত রকমের চিন্তা ভাবনা মাথা কাজ করে এখন আমার, যে মৃত্যুর পরে কি হবে। ওই চিন্তা ভাবনাগুলো আমার ওই সময় নৌকার ভেতরে ফেরত আসে একেবারে মারাত্মকভাবে। এই চিন্তাটা যখন মাথার ভেতরে এলো ওই সময় আমি বুঝতে পারিনি যেটা সেই জায়গা এটা ওই পার, যেই পারে যেই জন্যই আমরা আসি না কেন তা নিয়েই মায়া দেখায়। যখন আমি নৌকা থেকে নামি এবার কেমন জানি একটু অদ্ভুত লাগলো আমার। আমি এবার দেখতে পাচ্ছি কেমন যেন, মানে নদী আগে কখনো দেখিনি আমি, যে অপর প্রান্তে কোনো কিছু আছে কিনা ভালো করে দেখিনি কখনো। ওই সময় সুযোগ মাথা থাকতো না, তো ঘুরতে যাওয়ার জন্য তার ওইখানে যেতাম না। কিন্তু এবার দেখে মনে হচ্ছে যেন ওই পাশে জল, মানে এই যে পানি, এই জলরাশি যেটা, তার অপোজিটে মানে বন জঙ্গল একদম সুন্দর করে সাজানো, মনে হয় যেন একটা আইল্যান্ড পানির উপরে, বন জঙ্গলের আইল্যান্ড। আর এদিকে যে জায়গাটা এটা একটা সমুদ্রের সমুদ্র স্থল, যেরকম হয় সমুদ্র উপকূল এরকম লাগছে রীতিমতো, মানে মাটি এখান থেকেই শুরু, মাটি উঁচুও না মাটি অতিমাত্রা নিচুও না, মানে বোঝা যায় যে এটা সমুদ্রের উপকূল, পানি ঢেউ দিয়ে উপরে উঠে আবার নেমে যায়, এরকম মনে হয় আমার এখন জায়গাটাকে দেখে। যখন আমি কয়েক কদম আগালাম, আমার সামনে দূর দূরান্ত পর্যন্ত অনেক দূরে গাছপালা, মানে খুব নিকট জায়গার ভিতরে গাছপালা নেই, হেঁটে যাচ্ছে কারণ আমার আশপাশে কেউ নেই, না দিগন্তে তারা বা অন্য কেউ। কিন্তু কানে একটা শব্দ আসছে রামলিং এর, রামলিং বলতে আমি বোঝাতে যাচ্ছি এটা মানে গণ একটা জমায়েত যদি একসাথে এরকম শব্দ করে, এরকম একটা শব্দ, অর্থাৎ যে ভাঙার চেষ্টা করে যাচ্ছে, কোথায় ভাঙার চেষ্টা করছে তা তো আমি জানি না। তো এই শব্দ আমি আগে কখনো পাইনি, তো রাস্তা রাতে মার খাওয়ার টাইমে আমি শব্দ পেয়েছিলাম গতবার, আর এবারও আমি পাচ্ছি। এখন বুঝে উঠতে পারছি না যে শব্দটা কি এই মানে আরো আরো বেশি হয়ে গেছে নাকি আগের জায়গাতেই, গায়ে কাটা দেয়নি কোনো কিছু দেয়নি, কোনো কিছুই না। হেঁটে যে যাচ্ছি মানে এমন না যে আমার দিগন্ত তারা তখন প্রয়োজন, এরকম কোন অনুভূতি আমার ভিতরে নেই, এবং আমার সামনে কেউ পড়েও নেই, আমি শুধু হেঁটে যাচ্ছি। কারণ আমার মন বলছে শুধু হাঁটো, এই খোলা প্রান্তরটাকে দেখো, এই আবহাওয়াটাকে দেখো আর অনুভব করো শান্তি। আমার অন্তর এটাই বোঝাচ্ছে আমাকে, এবং আমি আমার শরীরেও শান্তি পাচ্ছি, অন্তরটা শান্তি পাচ্ছে। তখন শুধু একটা শব্দ, যে শব্দটা হচ্ছে শুধুমাত্র ঝিঁঝির, এক এক ভাবে ডেকে যাচ্ছে আর এক পশলা করে বাতাস আসছে একটু পর পর, শরীরে কোনো গরম লাগছে না কোনো কিছু না। আমি হঠাৎ একটা ডাক শুনতে পাই, জানো ডাকটা একটা মোরগের। তো কেন জানি মনে হলো যে স্মৃতি এত বিশাল আমার, আমার স্মৃতির কোনো এক অংশে মোরগের ডাকটা লিপিবদ্ধ, মানে চিনতে পেরেছে, মানে অ্যাবনর্মাল মোরগের ডাক। তো যখন আবারও শব্দটা আসলো পেছনের দিক থেকে, তো আমি ঘুরে তাকালাম। আমার সময় লাগলো কিছুক্ষণ, কিন্তু পরে আমি চিনতে পেরেছি এ হচ্ছে আমাদের মোরগটা। যখন আমি ছোট, থ্রিতে পড়ি বা টুয়ে পড়ি বা ওয়ানে পড়ি, সময় বা দিনকাল বলতে পারবো না, কিন্তু ছোট ছেলে, তখন আমার হাইট আর এই মোরগের হাইট সমান ছিল। এই মোরগ যখন দাঁড়াতো, মানে এখন আমার হাইটের কোমর সমপরিমাণ ওর হাইট, ও যখন দাঁড়াতো ও আর আমার মাথা একই বরাবর লেনে থাকতো, তো তা হাত দিয়ে দুজন দুজন মানে হাত দিয়ে ওর মাথা বরাবর আমি মাপতাম যে কে লম্বা বেশি। পরে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ও নাই। ও কিন্তু কোনো ঘরে থাকতো না, আমাদের সাথে থাকতো আমাদের বিছানার উপরে, ওই যে রেলিং থাকে না বিছানার, এই বিছানার রেলিং এর উপরে পা রেখে ঘুমাত, অথবা কোনো কোনো সময় করতো কি ওই যে ড্রেসিং টেবিল আছে না, ওই ড্রেসিং টেবিলের উপরে উঠে ঘুমাত। একদিন সকালে উঠে দেখি নাই, তো পরে জানতে বললাম মরে গেছ। তো আম্মাকে জিজ্ঞেস করলাম, যে ছোট বাচ্চা বুঝি না, তো আম্মা কি বুঝছিল সেটা আমার খেয়াল নেই, শুধু এটুকু জানি যে মরে গেছে এবং ওকে ফেলে দিয়ে আসছে আব্বা। তো দাঁড়ানো ওই জায়গাতে, কখনো নিজের জীবনের অতীতের ওই মৃত মৃত সত্তাদের দেখা উচিত না। তখন আমি বুঝতে পারলাম যে আমার ভেতরে যে চিন্তাটা এই যে মৃত্যুর, এই জায়গা আমাকে এখন ওই মৃত্যুর রূপই দেখাবে। আমি অদ্ভুতভাবে তা বুঝতে পারছিলাম। তখন একটা কুকুরের ডাক আসে, তো কুকুরটা কিন্তু ডাকতে ডাকতে অন্যদিকে যাচ্ছে। তাকালাম, আমি ওকে চিনতে পেরেছি, ওর নাম আমার মনে আছে, আমি সবাইকে চিনি, মনে থাকবে না কেন। ওর নিজের মতো খেলছে, কারণ ওটা বামন সাইজের ছিল, তো কালো এবং সাদা মিশানো, এটা বামন সাইজের। তো ও নিজের সাথে নিজে খেলাধুলা করছে এবং ওকে সবসময় চেন পরানো হতো, ও সারাদিন শুধু ধরে থাকত, তো ওকে চেন পরিয়ে রাখতে হতো। ওই চেনটার শব্দ হচ্ছে ওর গলায় যে চেনটা, চেনটা যে দোলাফেলা করছে, সব এই শব্দটা হচ্ছে নিজের সাথে নিজে খেলছে। এরপর আমি আরো কয়েকটা কুকুরের বাচ্চা দেখলাম, যারা যে যার মতো নিজে নিজে খেলছে। এদেরকে আমার দেখার কথা না, কারণ এরা কেউ জীবিত না। ঠিক ওই সময় আমার চোখের সামনে খুব দূর থেকে, দূর দিয়ে একটা বিড়ালের বাচ্চা এলো। আমার মনে আছে ও আম গাছের উপর উঠেছিল, তো আম গাছের উপর থেকে নিচে নামলো। রাতে দেখলাম ভালো, সকালবেলা দেখলাম হঠাৎ মারা গেছে। আমি ওর গায়ের রং দেখে ওকে চিনতে পারলাম, কিন্তু ওকে কোনো নাম দিতে পারিনি আমি সময়, কিন্তু আমি চিনি। তো দাঁড়িয়ে আছে, ওর মুখের ভেতরে ওই রুই মাছের একটা পোনা। আমি আরও দুটা কুকুর দেখলাম, যার মধ্যে একটাকে মেরে ফেলেছিলাম, আপনাদেরকে বলেছিলাম। তারপর আমি একটা দুটা তিনটা করতে করতে অজস্র বিড়াল দেখলাম। তারপরে আমি দেখতে পাচ্ছি যে অচেনা একজন মানুষ। আমি বুঝতে পারছি যে এই অচেনা একজন মানুষ যাদের দাফনের সাথে আমি কোনোভাবে জড়িত, এটা তাদের চেহারা দেখা যাচ্ছে না, তারা হেঁটে একদিকে চলে যাচ্ছে, একটা গ্রুপ হেঁটে একদিকে চলে যাচ্ছে তারা। আমি ওকে দাঁড়ানো এবং ওই সময় আমার পায়ের কাছে আসে হালু। ও মারা যায় গত বছর এবং আমি এরকম না জানি কত কত মানুষ তো দাফনের সাথে জড়িত 10-12 জনের, গোসলের সাথে জড়িত হয়তো 5-6 জনের সাথে, এবং পশু পাখির কোনো হিসেব নেই। কখনো কখনো একসাথে 10-15টা পশু একসাথে চলে যায় আমার চোখের সামনে থেকে। 2-3 দিন মিলিয়ে মিলিয়ে সারাদিনে বারবার মাটি খুঁড়ে আল্লাহর কাছে রেখে আসতে হয় তার জিনিস। তো আমি বুঝতে পারছিলাম যে এটা হচ্ছে আমার ওই 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 চিন্তা ভাবনার ফসল যেটা আমি চোখে দেখছি এখন। মানে আমি তো মৃত্যুকে ভাবছি বেশি এখন ইদানিং। এই জায়গাটা আমার আসার উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নেই, কারণ দিগত তারা বলেছে সে চাচ্ছে একটা ব্যাপার দেখাতে, এই জন্য আমি এসছি এবং এই জন্যই এই জায়গাটা তাই দেখাচ্ছে যেটা আমার ভেতরে চলে। এদের ব্যাপারে যে আমি ভাবি না তা না, আমার স্মৃতি তো খুব বেশি বিশাল, তো আমি এদের ব্যাপারে ভাবি ঠিকই। যখন যখন একটা বিকট ছায়ার মতো মূর্তিকে খোঁড়াতে দেখলাম না, আমি ইমিডিয়েটলি বুঝতে পারলাম এ হচ্ছে শেষ শাহ। কিন্তু আমার দিকে আসলে খুঁড়িয়ে খুঁড়ে অন্যদিকে চলে যাচ্ছে। ওই মেয়েটা রবি আরো কতজন, মানে এদের আমি চিনতে পারছি, মানে এরা কেউ আমার দিকে তাকাচ্ছে না, এরা জাস্ট হেঁটে হেঁটে এদিক ওদিক থেকে আসছে, আমাকে ক্রস করে এদিক ওদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মানে কোনো ইন্টারাকশন নেই আমার সাথে কার। তো এত কিছু ভিতরে না হুট করে মনে হলো, মানে আমার আমার অন্তর ভাবছে আমার বাবার কথা। তো আমি বুঝতে পারছিলাম হয়তো আমাকে ওইটাই দেখাবে যেটা আমি সবচেয়ে বেশি ভাবি। আমার ওয়াইফ জানে যে আমি আমার আমার বাবার কোন স্মৃতিটা নিয়ে আমি সবচেয়ে বেশি ভাবি। তো হ্যাঁ, আমি ওই যে বললাম না যে আমার ভেতর বুঝতে পারছে যে আমি কি দেখবো এখন, আমি এক্স্যাক্টলি ওই জায়গাটা দেখি। এই যে এতক্ষণ যে খোলা প্রান্তর না, এইটা এখন আমার পেছনের সাইড ছিল। তো মানে আমি তো এদিক ওদিক মানুষের দিকে ঘুরছি, দেখছি, তাকাচ্ছি। কোন সময় যে পেছনের সাইডে যে মায়া এসে জমে গেছে তা তো আমি জানি না। তো আমি ওই গলিটাই দেখতে পাচ্ছি যে গলিতে আমি আব্বার পেছন দিক দিয়ে চলতাম রোজার সময়, কারণ রোজার সময় স্বাভাবিকভাবে আমরা সবাই ইফতার করি একসাথে। আমি ছোট ছেলে, আমার আব্বা করতে কি ওনার খুব শখ, উনি ওনার এই স্বভাব আমাকে পেয়ে বসছিল পরে। তো ওনার মূল ইচ্ছাটাই হচ্ছে তিনি একেবারে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়বেন। কোন জায়গাটায় হয়? মহাজন সাহেব, এবং মহাজন সাহেব যিনি পেছনে নামাজ পড়েন তার ডানে অথবা বামে, মানে এই এই প্লেস ওনার দরকার। আর তাহলে বড় জোর তিনি হয়তো একটা দুটা প্লেস, মানে ওই 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 প্রথম কথারই হয়তো এক দুটা প্লেস তিনি, তার মূল কথা হচ্ছে তিনি মিম্বারের আশেপাশে থাকবেনই, তার তিনি মানে তিনি তার ইমামের ছায়াটা বুঝতে চান। তো এই জন্য করতে কি সর্বটা মুখে দিয়ে হাতে দুটো পেঁয়াজ তুলে নিত বেটা, এবং ওই পেঁয়াজ নিয়ে সে বের হয়ে যেত। আর আমিও বাপের ছেলে না, দে দর। কিন্তু ওনার মতো অভ্যাস আস্তে আস্তে আমারও খারাপ হয়ে যায়, আমিও ওই একটা পেঁয়াজ নিই, কারণ আমার তো পেটের সাইজ ছোট। উনি তো দুটো পেঁয়াজ হাতে নিয়ে রাস্তা দিয়ে খেতে খেতে মজুদ দিয়ে গিয়ে যাচ্ছে, কারণ ওই জায়গা তো দরকার। তো ওনার পেটে দেখতে পাচ্ছে সে যাচ্ছে। ওই মানে আজানের পরে যেরকম পরিবেশটা হয় না ইফতারের টাইমে, তখন তো অন্ধকার হয় না, একটু তো দেরি করা হয়, একটু তো দেরি করা হয়, তখন তার অন্ধকার না, আমি দেখতে পাচ্ছি সে যাচ্ছে, এবং ওই পিছিয়ে আমিও তার পেছনে পেছনে, কারণ তখন যে ওই ওইগুলিতে বাম দিকে একটা কবরস্থান ছিল। তা আমি ওই পিছি ওই কবরস্থানে তো আমার জন্য ওয়ান টাইম হয়ে গেছিল একদম, মানে মুখস্থর উপর মুখস্থ ছিল তখন। আমি মানে মানে হিসাব মিলাতে পারছি না, মানে এসছি হয়তো এলকিওরের জন্য, যেটা একটু আন্দাজ। কিন্তু এমন তো হওয়ার কথা না। তো পেছনের দিক থেকে দিগন্ত তারা ডাক দিল। তো সে যখন ডাক দিল, আমি ঘুরে তাকালাম তার দিকে। তো সে আমাকে ডাক দিয়েছিল জাস্ট এইভাবে, দেখলাম সে বসে আছে, তার দৃষ্টি ওই ওই যে জায়গায় বলেছি না যে জলরাশির অপর প্রান্তে জঙ্গল ওইদিকে, তার হাতে সেই বর্ষা। সে এখন পরবানাদার, তার হাতে বর্ষা থাকবেই, এটা তার পরবানাদার হওয়ার সিম্বল। সে এখন গেট কিপার। সে আমাকে বলল, তাহলে তুমিও দেখতে পাচ্ছ। আমি বললাম, কি? সে আমাকে বলল, তুমি তাদের দেখতে পাচ্ছ না যাদেরকে আমিও দেখতে পাচ্ছি তোমার সাথে সাথে, তাহলে তুমি কি একই ব্যাপারই ভাবছ? তখন আমি বললাম, তোমারও কি মনে হয় যে তুমিও চলে যাবে তাড়াতাড়ি, এরকম মনে হয় তোমার? দেখুন, তারা ওই মাটিটার উপরে না হাত বিছাল, মানে সে মাটিটাকে স্পর্শ করছে, মানে অনুভূতি নেওয়ার জন্য বা কোনো কিছু। আমি বুঝতে পারছিলাম যে সে তার ভাইয়ের কথা বলতে চাচ্ছে এখন আমাকে। সে বলল, আমি আমার পিতামাতাকে কখনো দেখিনি, আমি সারাটা জীবন আমার ভাইয়ের সাথে চলেছি। সে যেদিকে গেছে আমি তার সাথে সেদিকে গিয়েছি। সে ভালো করলো আমি ভালো বলেছি, সে খারাপ করলো আমি ভালো বলেছি, সে খারাপ করলো আমি খারাপ বলেছি, সে ভালো করলো আমি খারাপ বলেছি। সে আমার ভাই, মদের অমিল হলেও সে আমার ভাই, এবং আমি শত শত বছর তার সাথে কাটিয়েছি, এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা মাস, এক একটা বছর। আমরা ছিলাম দুই ভাই। এরপর আমি তোমাকে দেখলাম, কিন্তু সেই সময়টা এত অস্থির সময়ে আমি আরো অনেককে হারিয়েছি জানো। আমি একবার চেষ্টা করেছিলাম একটা শিশুর নিঃশ্বাসটুকু চালু করার, আপনার চেষ্টা করেছি আমার পক্ষ থেকে, কিন্তু আমি আমি তো নশ্বর, পারিনি। নিজের জীবদ্দশায় অনেককে হারিয়েছি তো দেখেছি আমি, কিন্তু আমার পাশে আমার ভাই ছিল জানো। আজকে সেই ভাই নেই, আজকে আমার সেই ভাই নেই, কিন্তু তুমি আছো। আর একদিন আমি তোমাকে হারিয়ে ফেলব, সেই দিন তারা আমার জন্য কেউ থাকবে না। আমি এই এই দায়িত্ব নিয়ে কয়দিন টিকে থাকবো বলো? একদিন না একদিন কেউ হয়তো আমাকে মেরে ফেলবে, কিন্তু তার চেয়ে তো বড় যন্ত্রণা তো একা থাকা। আমি তো একা থাকিনি কোনোদিন। আমি তো তোমাকে হারাব, কারণ তুমি মানুষ, এবং আমি একা দাঁড়িয়ে থাকবো শুধুমাত্র ওই দূর দিগন্তের দিকে তাকিয়ে। সে তো তোমাদের কথাই ভাববো। আমারও মনে হয়তো আমারও সময় চলে এসছে, এবং আমি দেখতে পাচ্ছি সে তখন ওই মাটিটাকে সে স্পর্শ করছে, এবং আমি বুঝতে পারছি সে কাঁদছে। ও তার ও তো আর মানুষ না, ও তো ও তো এন্টিটি, ওদের তো শরীর নেই যে ওদের কোনো পানি করিয়ে পড়বে চোখ দিয়ে। আমি তো একটা শরীর যা দেখতে পাচ্ছি তার শুধু একটা মায়া, তাকাবো কিসের দিকে? আমি আমি একটা অদ্ভুত কথা বললাম তখন তাকে। আমি তাকে বললাম, হয়তো আগে চলে যেতে পারি, কিন্তু কি জানো, আমার সাথে তোমার দেখা হবে, আমার সাথে আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষের সাথে দেখা হবে। মা, আমি দুনিয়াতে যত বোবা পশু হারিয়েছি সবার সাথে আবার দেখা হবে, যতগুলো মানুষের প্রতি আমার টান আছে প্রত্যেকটা মানুষের সাথে দেখা হবে, আর দেখা হবে তোমার সাথে, জানি না কবে, বলবো তো না। তুমি একা থাকবে, অথবা যদি আমার সাথে কেউ থাকে সেও তো একা থাকবে, ধরো আমার পরিবারের লোকেরা, তারাও সে কষ্টটা পাবে যে কষ্টটা তুমি পাবে। কিন্তু তফাৎ হচ্ছে কি যে তুমি, তোমার স্মৃতিটা তো অনেক বড়, ঠিক যেমন আমার যন্ত্রণার হিসাবে কোন কুলকিনারা কেউ পাই না আমরা। কিন্তু 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 আমি আমি আমাকে যদি আমার রবের সামনে দাঁড় করানো হয়, আর আমাকে যদি আমার রব বলে যে বান্দা তুই কি চাস, তো আমি আমি তোমাদেরকে চাইব, আমি চাইব আমার আমার ভালোবাসা প্রত্যেকটা মানুষকে আমি চাইব, যাদেরকে আমি হারিয়েছি তারা যাতে আমার চোখের সামনে থাকে। আর তুমি, আমার শুধু একটা ভয়, আর তো তা হচ্ছে আমি আমরা যখন মরব ওই ওই ভীষণ যন্ত্রণাটা কিরকম হবে, আর আর কারণ মানুষ তো প্রতিদিন মরে না, তো যখন মৃত্যু আসবে ওই যন্ত্রণা ওই ছটানি এই সব কিছু কি পার করতে পারবো কিনা, বা ওই কষ্টটা কিরকম, আমি ওটা সারাদিন ভাবি এখন, এবং ভয় লাগে। এমন এক সত্য যা যা না ঘটলে মনে হয় যে সবকিছুই অবাস্তব, কিন্তু ঘটার পরে মনে হয় যে না সব বাস্তব, তাহলে মৃত্যু যতক্ষণ পর্যন্ত চোখের সামনে সে না আসে ততক্ষণ পর্যন্ত মনে হয় সবকিছু কেমন জানি অবাস্তব, স্বপ্নের মতো দুনিয়া, কিন্তু যখন সে আসে তখন সে রিয়েলিটি বুঝিয়ে দেয়, বুঝিয়ে দেয় তোমাকেও যেতে হবে। এই ভয়টাই আমার ভেতরে এখন, যে আমার রব আমাকে কতটুকু কষ্ট দিবে, নাকি ওই আমার রুটাকে টেনে হিসেবে নিয়ে যাবে, আমি জানি না, আমি জানি না কিভাবে, কারণ আমি আমি ভালো মানুষকে একা একা মরতে দেখেছি বেশি। আমি আমি আর কথা বলতে পারছিলাম না, একদম হঠাৎ থেমে গিয়েছিলাম, ঠিক এখন যেরকম থেমে গেলাম ঠিক এভাবেই। ভয়ের আর কোন ব্যাখ্যা কেউ দিতে পারে? সে তখন ওই মাটিটা স্পর্শ করছে, আমি বুঝতে পারছিলাম সে তার ভাইকে মনে করার চেষ্টা করছে, এবং আমি একটা অস্পষ্ট শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি তো বুঝলাম, বুঝি যে সে কান্না করছে, এবং সে হঠাৎ বলে বসল, আমি একা অতদিন পর্যন্ত অপেক্ষা করব কিভাবে, একদিন তো তোমাকেও হারাব না, সেই দিন তো আমি একা, এবং আমি কতদিন দিগন্ত রেখার দিকে তাকিয়ে থাকবো একা? আমি তাদেরকে দেখতে পাচ্ছি, আমিও এখন তাদেরকে দেখতে পাই, যাদের বাঁচানোর জন্য চেষ্টা করেছে আমি অনেক, এবং আমি তাদেরকেও দেখতে পাই যাদের মৃত্যুর সময়ও আমি হেসেছি, এবং আমার আমাকেও যদি এইভাবে টেনে হেঁচড়ে নিয়ে যায় তারা, কারণ আমার কাছেও তো অজানা মৃত্যু।